আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ইউপিএসলাইন বেড়া এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরও একটিবার মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান যার নাম হচ্ছে ইসলামী জীবন। মাশাআল্লাহ, যে যেখান থেকে দর্শকবৃন্দ আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুতেই দরুদ পাক পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া, ইনার লিখিত প্রতিটি কিতাব রিসালার প্রতিটি পৃষ্ঠায় দরুদ পাক পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে অসংখ্য হাদিস শরীফ তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত রয়েছে এরকমই যে, প্রিয় নবী রসুল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার দশটি গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ পাক পাঠ করার মাধ্যমে আমাদের গুনাহ মাফের যে একটা সুসংবাদ দেওয়া হয়েছে, তাই আসুন না নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা মহব্বতের সাথে আর একটু বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ প্রতিটি অনুষ্ঞানের ন্যায় আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাইলের দাওয়াত ইসলামী দিদিকে। সে সুবাদেও আজকে আমাদের মাঝে মাশাআল্লাহ দুইজন হোস্ট মাশাআল্লাহ আমাদের মাসুদ হুজুর এবং আমাদের সেলিম হুজুর উপস্থিত রয়েছেন। হুজুর শুক্রিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামীদের থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, যেটাকে আমরা আদব কায়দা বা আদব বলে থাকি, যেটাকে বাংলা ভাষায় আমরা শিষ্টাচারও বলে থাকি, তো সে সম্পর্কে আজকে আমরা যে ইসলামের মধ্যে এই আদব বা শিষ্টাচারের গুরুত্ব কেমন বা আমাদের কোন কোন ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তো শিষ্টাচারের বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাই বা আমরা করি এবং এর ফজিলত মহান রয়েছে, আরও বিভিন্ন বিষয় বিভিন্ন দিক নিয়ে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করব। তো অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই চেষ্টা করব আপনাদের কল এবং SMS উত্তর দেওয়ার জন্য। আসুন আর দেরি না করে আজকের অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি শিষ্টাচার বা আদব, তো সে সম্পর্কে প্রথমত আমাদের মাসুদ হুজুরের কাছে যাব। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। তো হুজুর, আজকে যে বিষয় নিয়েছি এটা সম্পর্কে আপনি প্রথমে দর্শকের উদ্দেশ্যে কী তুলে ধরবেন এবং এটার ইসলামের মধ্যে গুরুত্ব কেমন আর বিশ্লেষণ ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। কাউসার ভাই, প্রত্যেক কিছুর একটা বাহ্যিক মানে অবয়ব রয়েছে।
আচ্ছা,
মানুষ প্রথমে আকৃষ্ট হয় বাহ্যিক অবয়বটা দেখে বা এটার গঠনটা দেখে,
আউটফিট যেটা আমরা বলি।
জি জি। তো এটা যখন সুন্দর হয় না, তখন মানুষ এর অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করে, জিনিসটার প্রতি আরও আগ্রহী হয়। তো মানুষের বলেন, দিনের বলেন, প্রত্যেকটা জিনিসের বলেন একটা বাহ্যিক রূপ রয়েছে।
রূপ রয়েছে।
তো বাহ্যিক রূপটা যদি সুন্দর হয়,
জি,
তো মানুষ এতটুক মানে এটাকে ধরে নেয় যে তার ভেতরটাও কি হবে,
সুন্দর হোক,
সুন্দর হবে। আমাদের দাওয়াত ইসলামী পরিভাষে একটা আমাদের নিগ্রাম মহোদয় যারা জিম্মাদার রয়েছেন একটা কথা বলেন,
জি,
যে যেটা দেখানো হয়েছে সেটা বিকৃত হয়েছে, অর্থাৎ যেটা আউটলুক ভালো সেটাই বেচা হয়।
যে কোনো ক্ষেত্রে যারা কোনো কিছু বিক্রি করে তখন এটার আউটফিটটা অনেক সুন্দরভাবে সাজায়, উপস্থাপন করে।
আলহামদুলিল্লাহ, ইসলামের মধ্যে যেটা সৌন্দর্যতা এটা অনেক বেশি। আসলে মানুষ হিসেবে আমি মুসলমান এটা পরিচয় ঘটবে একটু পরে, কিন্তু প্রথমে হচ্ছে আমার আদব কায়দা, আমার শিষ্টাচার, এটাই মানুষের মাঝে প্রথম পরিলক্ষিত হয়।
পরিলক্ষিত হয়ে থাকে
যখন মানুষ ভালো হয়, তখন তার কাছে আসতে মানুষ শুরু করে, তার সাথে মেলামেশা করেন, উঠা বসা করে, কথাবার্তা বলে। তখন এরপরে আপনার ধর্ম কি বা আপনি কোন দেশে এটা জিজ্ঞেস করেন, তো মানে মানুষ হিসেবে
একটা কান্ট্রি যেখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে
বসবাস করে, জি,
তখন আপনি যেটা বললেন
এয়ারপোর্টের মধ্যে আপনার দেখা হলো, বিমানের মধ্যে যাত্রী অনেক দেশের, ঠিক না? তো আপনার সৌজন্যতা বোধ যেটা, আপনার আউটলুক যেটা, এটা দেখে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার সাথে কথা বলতে চাইবে। এরপর জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, নেম কি, তারপর আপনার নেম জিজ্ঞেস করলে তো মানুষের সব কিছু মোটামুটি কোন ধরনের ক্লিয়ার হয়ে যায়। তো আমরা আসলে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের দীনের অর্থাৎ ইসলামের আমরা নুমাইন্দা বলতে পারেন, প্রতিনিধি বলতে পারেন, আমরা আমরাই হচ্ছি এই ইসলামটাকে মানুষের মাঝে উপস্থাপনকারী।
অবশ্যই
আমাদের আউটলুকটা যদি ভালো হয়, আমাদের ব্যবহারটা যদি ভালো হয়, এবং বাহ্যিক এবং ভেতরের দুটোটা মানে গুণ যদি একই হয়, আমার আউটলুক ভালো কিন্তু আমার ভেতরগত ভাবটা সুন্দর না, তাহলে তো হলো না। দুটোটাই যখন এক হয় তখন মানুষ সমাজের মাঝে বলেন বা আল্লাহ তাআলার দরবারে বলেন মানুষ দামি হয়,
দামি হয়ে থাকে।
তো আদব শিষ্টাচার যেটা, এটা ইসলাম যতটুকু আমাদেরকে শিক্ষা দেয় আমরা অন্য কোনো না বইয়ের মধ্যে পেয়েছি না মানুষের মাঝে দেখেছি, আলহামদুলিল্লাহ। এটা কোরআনে পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে, অনুরূপভাবে হাদিসে পাক আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা
দিচ্ছে,
সাহাবায়ে কেরাম আলী রিদওয়ান হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবন থেকে দেখে দেখে এটা নিজেরা অনুসরণ করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই প্রথমে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিসে পাক দিয়ে শুরু করি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের বাচ্চাদেরকে তিনটা জিনিস শিক্ষা দেওয়ার কথা বলেছেন।
আচ্ছা,
এখানে শব্দ আদিবু আউলাদাকুম শব্দ এনেছেন, বাচ্চাদেরকে তোমরা আদব শিক্ষা দাও,
আদব
দিয়ে তিনটা খাসলতের আদব শিক্ষা দাও, তিনটা খাসলতের ব্যাপারে,
সেটা কি কি,
অভ্যাসের ব্যাপারে তাদেরকে তোমরা শিক্ষা দাও। যে বাচ্চাদেরকে প্রথমত হচ্ছে তোমার নবীর মহাব্বত শিক্ষা দাও,
সুবহানাল্লাহ সুবহান।
তো এরপর নবীর বংশধর যারা রয়েছেন, নবীর আওলাদে পাক যারা রয়েছে তাদের মহাব্বত শিক্ষা দাও,
সুবহানাল্লাহ।
এরপর বলা হচ্ছে কোরআন পাকের তালিম শিক্ষা দাও।
আচ্ছা,
তো আমরা যদি কোরআন, কোরআনই আমাদের সব কিছুর মূল,
আলহামদুলিল্লাহ। অবশ্যই
আর কোরআনের প্র্যাকটিক্যাল রূপ হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিক্যাল রূপ হচ্ছেন সাহাবায়ে কেরাম আলী রিদওয়ান এবং ওনার সন্তানেরা। তো সেই জন্যে যখন আমার অন্তরে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত পরিপূর্ণ রূপে এখানে স্থান পাবে, তখন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মহাব্বত করবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিলাওয়াতে কোরআন করতে, তিলাওয়াতে কোরআন করা আমার জন্য আসান হবে। অনুরূপভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মহাব্বত যদি আমার অন্তরে পরিপূর্ণ আকারে থাকে, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার অন্তরটা ঝুঁকবে, সুন্নত বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন বলেন, সব কিছু আমল করা আমার জন্য আসান হবে। এরপর আসছে কোরআনে পাক,
সুবহানাল্লাহ।
কোরআনে পাক তিলাওয়াত করবো, কোরআনে পাক থেকে আমরা শরীয়তের আহকাম শিখবো, এরপরে ইনশাআল্লাহ আমরা শরীয়ত যেভাবে বলেছে আমাদের জন্য সেভাবে চলাটা আমাদের জন্য মানে একটা আমাদের জন্য
অবশ্য।
তাই ইসলামের বাহ্যিক আরেকটা সৌন্দর্য যেটা, সেটা হচ্ছে কারোর সাথে যখন দেখা হবে তখন সালাম বিনিময় করা, সালাম করা, এটা ইসলামের একটা বাহ্যিক খুব সুন্দর একটা সৌন্দর্যতা,
যেটা কিন্তু অবশ্যই মানে যেটার দ্বারা নেই, যেটার কারণে আদব, যেটা আজকে আমরা শিষ্টাচার বিষয় নিয়েছি, এটা কিন্তু ফার্স্ট স্টেপ যদি আমরা বলি তাহলে এটা একটা মাশাল্লাহ আমাদের সামনে উঠে আসে। প্রিয় দর্শক, আমাদের হুজুর মাশাল্লাহ প্রথমত আমাদের আসলে যে শিষ্টাচার বা আদব কায়দা যেটা বিষয়ে আমরা বললাম, এটা মূল বিষয়ের আমাদের সংক্ষেপে কিন্তু আমাদের কাছে তুলে ধরলেন যে এটার গুরুত্বটা কতটুকু। যেরকম আছে কোনো দোকানে আমরা গেলে আমরা দোকানের ওই পণ্যটাই আগে আমরা কেনার জন্য যাই, যেটার আউটলুকিংটা খুব বেশি সুন্দর বা আকৃষ্ট করে আমাদেরকে সেটাকে আমরা আগে নিই। ঠিক সেরকম ইসলামেরও যেটা আমাদের একটা শিষ্টাচার, আমাদেরকে আদব কায়দা আমাদের ইসলামের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছে কোরআনে পাকে, এবং আমাদের হুজুর বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস শরীফ থেকেও বিভিন্ন প্রমাণ পাওয়া যায়, আমাদের বিভিন্ন ফরমানও রয়েছে যে আদব ক্ষেত্রে কার সাথে কীভাবে আদব আমাদের করতে হয়, আর বিভিন্ন উদাহরণ হিসাবে আমরা বিশ্লেষণ জানবো। তারপর আসুন আমাদের অপর মোবাইলকে দাওয়াত আছে, আমাদের সেলিম হুজুর মাশাআল্লাহ উপস্থিত রয়েছেন। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
মাশাআল্লাহ। হুজুর আজকে যে বিষয় নিয়ে হচ্ছে, আপনি প্রথম দর্শকের উদ্দেশ্যে আমাদের হুজুর একটি পয়েন্ট তুলে ধরলেন, আপনি কী বিষয় তুলে ধরবেন প্রথমে দিকে?
মাশাআল্লাহ, আসলে প্রথমত আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তো সাথে সাথে আলহামদুলিল্লাহ আদব সম্পর্কে, শিষ্টাচার সম্পর্কে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্তভাবে হুজুর বুঝিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে মূল বিষয়। আর আদবওয়ালা হওয়ার জন্য বা শিষ্টাচার শিক্ষার জন্য যে তিনটা বিষয় হুজুর তুলে ধরেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত শিক্ষা দেওয়া এবং আহলে বাইত অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশধর রয়েছে
জি
তাদের মহাব্বত শিক্ষা দেওয়া এবং কোরআনের শিক্ষা দেওয়া, এর পাশাপাশি যদি যেটা আমাদের বর্তমান সময় বলেন বা আমাদের জন্য যেটা প্রয়োজন
জি
দেখেন শিষ্টাচার আমি কোত্থেকে শিখব, মানে আদব কোত্থেকে শিখব,
অবশ্যই এটা একটা প্রশ্ন।
আদব শেখা যায় আদবওয়ালার কাছ থেকে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আপনি যখন আদবওয়ালার কাছে যাবেন, ভদ্র মানুষের কাছে যাবেন যার ভিতর আদব আছে, শিষ্টাচার আছে, তার কাছে গেলে আপনি ওই জিনিসটা শিখতে পারবেন। এবং কাউসার ভাই বর্তমান সময়ে এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। কিভাবে হয়তোবা তখনকার সময় দেখা যেত বা এত 10 বছর আগে 20 বছর আগে যে ছোট যারা আছে
জি
তারা বড়দেরকে সম্মান করার ক্ষেত্রে সম্মান করা আদব করা এটাই শিষ্টাচারের মধ্যে পড়ে, ভয় পেত কোনো একটা কাজ করতে, বড়দেরকে দেখলে দাঁড়িয়ে যেত বা সম্মান করত। কিন্তু বর্তমান সময়ে সেটা দেখা
আমরা খুব কমই দেখা যাচ্ছে আজকে।
এটার কারণ কি? এটার কারণ হচ্ছে কারণ শিষ্টাচার সম্পর্কে, আদব সম্পর্কে, সম্মান করার সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইসলাম,
অবশ্যই।
আর আর ওই ইসলামের শিক্ষা থেকে আমি অনেক দূরে, তো যার কারণে আজকে কিভাবে আদব করতে হবে, কিভাবে রেসপেক্ট করতে হবে অন্যজনকে সেটা আমরা জানতেছি না।
হুজুর আরেকটা কিন্তু প্র্যাকটিক্যাল, আপনি যে কথাটা বলেছেন এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে আজকাল। তখনকার যুগে একটা ছোট বড়দের একটা সম্মান থাকতো, ছোটরা বড়দের একটা অনুভব সম্মান করতো। আজকাল মানে প্র্যাকটিক্যালি যখন আমরা রাস্তার মধ্যে বের হই তখন দেখা যায় কি একটা ছোট ছেলেও সে তার বাবার বয়সী মানুষকে সে গালিগালাজ করছে, মারধর করছে, সেটা গাড়িতে হোক বা হাঁটা চলার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখে অবাক লাগে। আপনার বাবার সমবয়সী একটা মানুষকে আমরা যেভাবে আজকে আদবের বরখেলাপ করছি বিভিন্ন কিছু প্র্যাকটিক্যালি কিন্তু এই জিনিসটা দেখা যায়,
এই জিনিসটা দেখা যায়। তো এটার মূল কারণ হচ্ছে যেটা হুজুর শুরুতেই বলেছেন, আমাদের অন্তরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহাব্বতের শিক্ষা না থাকার কারণে। দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আদব না, আদবওয়ালাদের সর্দার। ওনার জীবনে যদি আমরা স্টাডি করি বা ওনার যে 63 বছর যেটা হায়াতের জিন্দেগি লাইফ ওটা যদি আমরা দেখি তো পুরাটাই হচ্ছে আদব। কীভাবে আদব করেছেন উনি, ওনার সন্তানদেরকে কীভাবে আদব করেছেন, স্নেহ করেছেন, যারা বয়সে বড় ছিলেন তাদেরকে কীভাবে আদব করেছে,
সম্মান করেছে,
সম্মান করেছে, সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো মূল কথাই হচ্ছে যদি আমরা যে হুজুর যে তিনটি পয়েন্টের কথা বলেছেন এই তিনটি পয়েন্টের উপর যদি আমরা আমল করি, আল্লাহ তাআলা চাহিদ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে, বিশেষ করে আমাদের সন্তানদের মধ্যে
জি
যেটা বর্তমান সময়ে আদব জিনিসটা পাওয়া যাচ্ছে না সেটা চলে আসবে ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ সেলিম ভাই কিন্তু খুব সুন্দর বিষয় তুলে ধরেছেন। এবং মাসুদ হুজুর আপনার থেকেও এই বিষয়ে একটু আমি যে আসলে আমাদের বড়দেরকে সম্মান করার ক্ষেত্রে বা আজকে যেটা আমি তুলে ধরলাম একটা পয়েন্ট, আজকে রাস্তাঘাটে বা বিভিন্ন ক্ষেত্রে দোকান হোক বিভিন্ন ক্ষেত্রে মানে মানুষ কথা বলার ক্ষেত্রে এই মানুষটা যে আমার বয়সে বড় বা আমার বাবার বয়সী এই বিষয়গুলো খেয়াল করে না, এই বিষয়ে আপনি কী বলেন? এটা আমাদের বা দিন দিন এই ব্যাপারে কিছু কিছু মাদানি ফুল দিতেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের দিকে যদি আমরা দেখি
জি
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না।
আচ্ছা,
যে আমাদের মাঝে যারা ছোটদেরকে স্নেহ করবে না এবং বড়দেরকে সম্মান করবে না সে আমার দলভুক্ত না। তাহলে উম্মতের অন্তর্ভুক্তির মধ্য থেকে হুজুর পাশা তাদের নামটা কেটে দিয়েছেন, যারা উম্মতের ছোটদেরকে স্নেহ করবে না এবং যারা বড় হয়েছে তাদেরকে সম্মান করবে না।
আল্লাহ,
এটা ইসলামের কত বড় একটা শিষ্টাচার, কত সুন্দর একটা ম্যানার যে আমরা বড়দেরকে যদি সম্মান না করি, ছোটদেরকে যদি স্নেহ না দেখাই তাহলে দিনের মধ্যে আমাদের কোনো স্থানই নাই। তো দিন আমাদের কত সুন্দর একটা মানে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, যদি আমরা এটা ঘরের মধ্যে আমরা যদি আমার বাবাকে সম্মান করি এবং বাচ্চাদেরকে যদি আমরা সম্মান করি, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন বাচ্চাদের গোলামদের পাশ দিয়ে যেতেন।
আচ্ছা আচ্ছা,
তো আমরা কাউসার খুব সুন্দর হাদিসে পাকের আমরা যখন যে কোনো কিতাব দেখি
জি জি
শুরুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাব দিয়ে শুরু করা হয়।
অবশ্যই
কিতাবুল আদাব, যে আদাব অধ্যায়, শিষ্টাচার অধ্যায়, ইসলামের সৌন্দর্যতা কি, তো মানুষ প্রথমে যদি সেটা পড়ে, এটা যদি বিধর্মীয় পড়ে হাদিসে পাকের কিতাব, যে তখন তার ভিতর এমন একটা অবস্থা পরিলক্ষিত হবে যে ইসলাম এত সুন্দর,
সুবহানাল্লাহ,
যে ইসলাম এত সুন্দর, তার নবীটা কেমন, নবী কত সুন্দর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যেতেন, তখন যেমন মাররা আলা কিলমান ফাসাল্লামা আলাইহিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চাদের গোলামদের পাশ দিয়ে যেতেন, রাসূলুল্লাহ তাদেরকে সালাম দিতেন।
হায়ে সুবহানাল্লাহ।
ইসলামের নিয়ম হচ্ছে যখন বড় থাকবে তখন ছোটরা বড়দেরকে সালাম দিবে,
সালাম দিবে।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আদব শিক্ষা দিয়েছেন যে ছোটরাও যদি থাকে তাদেরকে সালাম দাও, যাতে তারা এটা শিখে। আমরা ঘরের মধ্যে প্রবেশ করব, তখন যদি আমরা সালাম দিয়ে প্রবেশ করি, বাচ্চাদের আম্মি যারা রয়েছেন,
জি জি,
আমরা যদি বাচ্চাদের সামনে বাচ্চার আম্মুকে সালাম দিই, তাহলে বাচ্চারা এটা শিখছে,
শিখছেন এটা।
আমি আমার আমার আব্বুকে আমি সম্মান প্রদর্শন করছি, তখন আমার বাচ্চা শিখছে যে আমার আব্বা আমার দাদাকে সম্মান প্রদর্শন করছে, তো আমার আব্বাকেও সম্মান আমাদেরকে দেখাতে হবে,
দেখাতে হবে। অ্যাকচুয়ালি এখানে একটা বিষয় যেটা বলছে বাচ্চাদের বিষয়টা পরিবার, মানুষ কিন্তু পরিবার থেকে কিন্তু প্রথম শিষ্টাচারের এটা কিন্তু শেখাটা কিন্তু শুরু হয়, স্টার্ট যেটা হয় পরিবার থেকে। আর যেটা বললেন মা বাবারা যদি একটু যদি খেয়াল করে, তারা পরিবারের সন্তানদের এই বিষয়গুলো, যেটা আপনি বললেন বাবা স্ত্রীকে বা তার ওয়াইফকে বা ঘরের ছোট বাচ্চাদেরকে, এখান থেকে কিন্তু আমাদের মূল শিক্ষাটা কিন্তু আমরা পাই,
জি,
পরিবার থেকে।
তাই আমরা মানে আমাদের পরিবারটা চার দেয়ালের ভিতরে জায়গাটাকে আমরা যদি আমাদের বাচ্চাদের বা আমাদের সমাজের একটা উত্তম শিক্ষা কেন্দ্র হিসেবে গঠন করতে পারি, তো ইনশাআল্লাহ এই বাচ্চারাই পরবর্তী পুরো দুনিয়াকে লিড দিবে,
সুবহানাল্লাহ।
ইনশাআল্লাহ সে মুসলমান হিসেবে কোনো জায়গায় যখন যাবে, সে একজন মানুষ হিসেবে যখন কোনো জায়গায় যাবে, তখন সে আমার দিনকে প্রাধান্য দিবে
অবশ্যই,
এবং আলহামদুলিল্লাহ ইসলামের মানে সমুজ্জ্বল একটা দিক সে প্রস্ফুটিত করতে সক্ষম হবে,
মাশাআল্লাহ।
আসর ভাই, আমি একজন মানে ক্যাপ্টেনের সাথে আমার পরিচয় রয়েছে, মুসলমান ক্যাপ্টেন।
আচ্ছা আচ্ছা।
তিনি পুরো দুনিয়ার মধ্যে সফর করেন,
ও মাশাআল্লাহ,
তো বিধর্মীদের দেশেও যান,
জি।
তো উনি যেহেতু একটা জাহাজের ক্যাপ্টেন,
জি,
তো জাহাজের প্রধান তিনি,
আচ্ছা,
তো তার আন্ডারে বিধর্মী অনেক অনেক ধর্মের জন চাকরি করে থাকে, যে কোনো ধর্মে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, অনেকে তার আন্ডারে আছে,
আচ্ছা,
সবাইকে নিয়ে তার চলতে হয়, মাশাআল্লাহ। তো উনি ওখানে প্রতি সোমবারে রোজা রাখেন,
সুবহানাল্লাহ,
মাশাআল্লাহ,
মাশাআল্লাহ।
উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন,
মাশাআল্লাহ।
উনি যখনই অবসর পান কোরআন পাক তেলাওয়াত করেন,
আচ্ছা, সুবহানাল্লাহ।
উনি সবার সাথে সুন্দর ব্যবহার করেন,
মাশাআল্লাহ।
এখন এই তার এটার কারণে এখানে জাহাজের বড় থেকে বড় যারা অফিসার রয়েছেন তারা এবং ছোট কুক পর্যন্ত তার খুব কি ভক্ত হয়ে গেছে,
সুবহানাল্লাহ।
এমনকি বিধর্মী উনার জন্য প্রতি সোমবারে আপনার সেহরি রেডি করেন, স্যার আপনার জন্য,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ইসলাম এত
একজন বেধরে পর্যন্ত কি
পর্যন্ত, কেন এটা উনি তাদের সাথে কোনো রূঢ় ব্যবহার করছেন না,
করছেন
খারাপ ব্যবহার করছেন না, ইসলামের যারা প্র্যাকটিক্যাল রূপ সেটা উনি তাদের সামনে চেষ্টা করছেন। তো এটা কোথেকে, এটা আমার রাসূল পাকের সুন্নত,
সুন্নত থেকে,
আমার রাসূলের মহব্বত তার অন্তরে আছে বিধায় উনি হুজুর পাকের সুন্নতটা আমল করার চেষ্টা করছেন, আর এটার খুশবুটা, এটার আলোক ছটা বলেন, এটা ওই বিধর্মীদের উপর গিয়ে পড়ছে,
এবং এর কারণে তাকে নিজ থেকে এসে কি তার কেতমতের মধ্যে সেইরের সময় লেগে
গিয়েছে আল্লাহ। তাহলে একটা মানুষ যদি এমন হয় তখন সে তার কাছে আসবে, বিধর্মীটা তার কাছে আসবে, জানতে চাইবে তার দিন সম্পর্কে, তো দিন সম্পর্কে যখন জানবে তখন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দয়া ইনশাআল্লাহ একদিন না একদিন ইমান নসিব হবে,
সুবহানাল্লাহ।
আমরা যদি আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে যদি আপন করে নিই,
আপন করে নিই,
ইনশাআল্লাহ পুরো দুনিয়ার যত ম্যানার্স বলেন, যত শিষ্টাচার বলেন, সব আমার রসুলের কদমে পাক, আমার রসুল বাকসের কদমে পাকের মধ্যে যদি আমরা নিজেকে উৎসর্গ করে দেই না, ইনশাআল্লাহ,
মাশাআল্লাহ,
দুনিয়ার ফর্মুলা বলেন সব আমাদের কাছে চলে,
সুবহানাল্লাহ। আসলে নবীর সুন্নতের মধ্যে আজ মজ্জেটা নবীর সুন্নতের মধ্যেই কিন্তু আমাদের প্রতিটা কিছুরই বরকত রয়েছে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো, কিছু কল এস এম এস অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনার দিকে আসবো। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন।
গোলাম হোসেন আকারি প্রতিচর চট্টগ্রাম থেকে বলতেছি, মাশাআল্লাহ আপনাদের চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ তাআলা বরকত দান করুক সবাইকে। আমরা আমাদের চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, আজকের বিষয় আদব, সত্যিকার বিষয়ে আজকে ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক আদব রয়েছে, যেরকম কোরআন শরীফের আদব আছে, মা বাবার আদব আছে, আপনার ওস্তাদের আদব আছে। তো আমার জানার ইচ্ছা ছিল আমরা কিভাবে এই আদব কায়দাগুলো বজায় রাখতে পারি, এমন কোনো যদি মাদিনীগুলো আমাদেরকে বলতেন।
মাশাআল্লাহ, এই বিষয়ে আলোচনা করছিলাম আমরা, আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদের আরও জানার সৌভাগ্য হবে। আসসালাম হুজুর, আপনার কাছে আসবো আদব এবং শিষ্টাচার যে বিষয়টা আমরা নিয়েছি, এ বিষয়ে দর্শকের উদ্দেশ্যে আর কী মাদানে ফুল দেওয়া বা এটার গুরুত্ব কতটুকু বা ফজিলত কতটুকু বিষয়ে যদি কিছু আরজ করতেন।
মাশাআল্লাহ কাসর ভাই, আমি তো প্রথমত যে বিষয়টা তুলে ধরব, হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ফিরাউনকে নেকির দাওয়াত দেওয়ার জন্য হুকুম করা হলো, তখন আল্লাহ তাআলা একটি কোরআন পাকের আয়াতে মুবারাকার মধ্যে এইভাবে ইরশাদ করেছেন এই কথাটা, কানজুল ঈমান থেকে অনুবাদ, অতঃপর তার সাথে নম্র কথা বলবে। কার সাথে? ফিরাউনের সাথে। এই আশায় যে সে মনোযোগ দেবে অথবা কিছুটা ভয় করবে। ঠিক আছে, দেখেন এখানে আল্লাহ তাআলা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাচ্ছেন কার কাছে? ফিরাউনের কাছে নেকির দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন নম্র ভাষায় কথা বলার জন্য। দেখেন যারা আদবওয়ালা, যারা শিষ্টাচার, তারা কিন্তু ভদ্র ভাষায় নম্র ভাষায় কথা বলে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে তাফসীরের মধ্যে লিখেছেন, মানে এই আয়াতের জ্ঞাতে ব্যাখ্যাপটে ওখানে বলতেছেন, দেখেন যে আল্লাহ তাআলা একজন নবীকে, একজন যে রব দাবি করছে, আল্লাহ দাবি করছে, তার কাছে পাঠাচ্ছে নম্র ভাষায় কথা বলার জন্য। আল্লাহ আকবার, কারণ আমার আল্লাহ তাআলা কতটুকু শিষ্টাচার আদব শিক্ষা দিচ্ছে।
সুবহানাল্লাহ।
এর কারণ কি? তাফসীরে খাজিনের মধ্যে ইরশাদ করছেন, কারণ মূসা আলাইহিস সালাম ওয়া আলাইহিস সালামকে ছোট থেকে ফিরাউন কি করেছেন? লালন পালন করেছেন। এর বিভিন্ন তাফসীর আছে। তো দেখেন যেহেতু লালন পালন করেছে, তো এর ক্ষেত্রে একটা আদব। দেখেন ইসলাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিচ্ছে, একজন বিধর্মী সে খোদা দাবি করেছে, আল্লাহ দাবি করেছে ফিরাউন, সে ফিরাউনের সাথেও আল্লাহ তাআলা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে হুকুম দিচ্ছেন, আদেশ দিচ্ছেন নম্র ভাষায়, সুন্দর ভাষায় কথা বলার,
কথা বলার জন্য।
ঠিক আছে না? তাহলে এখান থেকে আমরা এটা শিক্ষা নিই, যদি আল্লাহ তাআলা একজন বিধর্মীর সাথে সুন্দর ভাষায় কথা বলার জন্য এই ধরনের হুকুম দিচ্ছে, যারা আমরা মুসলমান রয়েছি, যারা আমরা আশিক রসুল রয়েছি, বিশেষ করে যারা আমরা আল্লাহ ওয়ালা রয়েছি, তারা আল্লাহ তাআলা কতটুকু আমাদেরকে যে এই ক্ষেত্রে যে অপর মুসলমান ভাইয়ের সাথে কতটুকু আমাদের নম্রতা ভদ্রতা বজায় রাখা দরকার।
আমরা মাস্তুজি যেটা বললেন কিছুক্ষণ আগে, যে আমাদের বেদুইনদের সাথে তারা কি আমাদের কথা বা আমাদের বার্তা চলাফেরার মাধ্যমে দেখে কি তারা আকর্ষিত হবে? এবং আপনি যেটা বললেন আজকে আদব বা শিষ্টাচারে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কথাবার্তার মধ্যে নম্রতা আনা।
নম্রতা আনা, জি জি,
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
হাদিস মুবারক আসছে, ওদিক দিয়ে যাব। তো এই ক্ষেত্রে দেখেন দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে,
জি,
যেমন মা বাবার ক্ষেত্রে আদব আছে, ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছে
অবশ্যই,
এবং একজন ছাত্র তার শিক্ষককে কিভাবে আদব করবে সেটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুরুতে আমার মাসুদ হুজুর আমাদেরকে বলেছেন যে ছোটরা বড়দেরকে কিভাবে সম্মান করবে, রেসপেক্ট করবে, সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক কথায় যেমন আপনি কিতাব কোরআন, একজন প্রশ্ন করেছেন যে কিতাব বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন, আমি কোরআন শরীফকে কিভাবে আদব করব, সম্মান করব, সেটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আচ্ছা, কোরআন ছাড়া হাদিস শরীফের কিতাব, ফিকার কিতাব সবকিছু বাদ দিলাম, দুনিয়াতে যে কিতাবগুলি রয়েছে ওই কিতাবগুলিকে আমরা কিভাবে সম্মান করব, রেসপেক্ট করব, ইসলাম সেই সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছে। যেমন হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পাওয়া যায়, উনি যখন সকালে উঠতেন ঘুম থেকে তখন কোরআন পাক হাতে নিতেন এবং চুমু দিতেন।
সুবহানাল্লাহ।
তাহলে কোরআন শরীফকে কিভাবে রেসপেক্ট করছে, সম্মান করছে। আচ্ছা দেখেন, এটা সম্মান,
জি জি, কোরআন শরীফকে যেরকম রেসপেক্ট করছে, শিক্ষা দিয়েছে মাশাআল্লাহ, সেরকম কোন কোন জায়গার মধ্যে যে কোরআন শরীফের আয়াত দেখতে পাচ্ছি আমি বা কোরআন শরীফে কোনো কিছু লেখা দেখতে পাচ্ছি, সেটাও কি সেরকম ভাবে সম্মান?
জি জি জি, মাশাআল্লাহ, জি জি, এই বিষয় আসছে। তাহলে দেখেন, তাহলে উনি কোরআন শরীফকে সম্মান করার কারণে কি করেছেন? কিন্তু বর্তমান সময় তো দেখা যায় আমরা কোরআন শরীফকে সম্মান করা তো দূরের কথা, আমরা কোরআন শরীফের আয়াতে মুবারাকা, বিশেষ করে যে বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে দেখা যায় চানাচুর বিক্রি করতে বা বিভিন্ন ছোটখাটো কিছু খাবার বিক্রি করা হয়, ওই খাবারের মধ্যে যে ঠুঙ্কাটা বানানো হয় অনেক সময় দেখা যায় এটা কিতাবের আয়া, মানে একটা পৃষ্ঠা, সেই পৃষ্ঠার মধ্যে কোরআন পাকের আয়া, সে খাচ্ছে রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। অথচ কতটুকু আমাদের এটাকে সম্মান করা দরকার, রেসপেক্ট করা দরকার, সেটা আমরা জানি না। আচ্ছা, তৃতীয়ত এটা আমাদের অবহেলার কারণে, আমাদের জানা না থাকার কারণে, কারণ যে দিচ্ছে সে জানে না যে এটা কোরআন পাকের আয়া, জানে না, তো না জানার কারণে সে কি হচ্ছে, গুনাহগার হচ্ছে, আদব প্রতি খেয়াল হচ্ছে না। আচ্ছা, এখন আমরা তো এই কোরআন শরীফকে আদব করতেছি না, বরঞ্চ কোরআন শরীফের যেটা প্রকৃত আদব সেটা হচ্ছে আমরা মুসলমান হিসেবে সহিহ শুদ্ধভাবে কোরআন পাকের তেলাওয়াত শিখা, শিখার পরে এবং ওই কোরআনের পাক প্রতিদিন নিয়মিতভাবে কি করা, তেলাওয়াত করা, পাঠ করা, সেটা হচ্ছে কোরআন শরীফের আদব। যেমন কোরআন শরীফের আদবের ক্ষেত্রে একটা হাদিস মুবারকা এভাবে আসছে, যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি।
সুবহানাল্লাহ,
খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া 'আল্লামা, যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় তাকে উত্তম বলা হয়েছে, ভালো বলা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আমরা কোরআন শরীফের আদব করি না। আচ্ছা কসমে, যেটা সবচেয়ে বড় দুঃখের বিষয় সেটা হচ্ছে আমরা অনেক সময় কোরআন পড়ি, যদি সেই কোরআনকে আমরা পায়ের পাশে মানে এমনভাবে রাখি যে খেয়ালও থাকে না, তো সেই জন্য আমাদের উচিত ওই কোরআন শরীফকে আদব করা।
আসলে অনেক কোরআন শরীফ দেখি
আমরা কালাম কথা
অনেকে যেদিকে বা কোন উঁচু জায়গা হলো যেদিকে পা দেখা যায় না, যেদিকে পা অনেকে দেখা যায় ওই পাশে কোরআনও রাখে না, অনেকের কিন্তু মাশাআল্লাহ আদবের কিন্তু এ বিষয়গুলো রয়েছে। আসলে আদবের কারণে অনেকে অনেক ক্ষেত্রে মানুষ অনেক উচ্চ মর্যাদায় হুজুর পৌঁছা যায়, যেটা বললাম
এই যুগেরই কথা। মানে আমরা তো আসলে বুঝে জানি দিনের ওয়াকিয়াত পড়ি, তখন তার মধ্যে শয়তান এটা বসবাসা দেয় যে এটা তো বুজুর্গদের কারামত, এটা 500 বছর 1000
অনেক বছর আগে তারা করেছে, এখন কি এটা করা সম্ভব? এখন তো যুগ অনেক খারাপ হয়ে গিয়েছে,
বা এখন বেশ এরকম বলে শয়তান আমাদেরকে
ধোকার
কাছ থেকে অনেক দূরে সরায় রাখে।
জি জি,
বর্তমান যুগের কথা বলি, আমার একজন ওস্তাদ সাহেব,
আচ্ছা
উনি শেখুল হাদিস, হাদিসে পাকের দরস দেন, মাশাআল্লাহ দরস দিতে দিতে অনেক মানে এক্ষেত্রে বলতেন অনেক উপরের স্কেলের
মাশাআল্লাহ।
তো ওনার ছাত্র জীবনের কথা ওনার উস্তাদের মুখে আমি শুনেছি, ওনার উস্তাদের মুখে শুনেছি, ওই উস্তাদ এখন দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছেন
আল্লাহ তাআলা ওনাকে।
তো উনি বলতেন যে আমার এই ছাত্রটা অর্থাৎ মহাদ্দেস সাহেবটা,
জি
পরবর্তী মহাদ্দেস হবেন আর কি,
আচ্ছা আচ্ছা,
এই ছাত্রটা এক জায়গায় লজিং থাকতো, চট্টগ্রামের ভাষায় লজিং বলা হয়,
জি জি জি,
অর্থাৎ জায়গির থাকতো, কারো ঘরে থেকে পড়াতেন,
পড়াতেন
অর্থাৎ হোম টিউটর বলতে পারেন,
জি
ওখানে আবাসিকভাবে তিনি থাকতেন, বাচ্চা পড়াতেন, রাতে থাকতেন ওদের কাছারি ঘরের মধ্যে। ওনার একদিকে তো কিবলা,
জি
কিবলা হওয়ার কারণে ওদিকে তো পা মুসলমানরা কখনো টানে না,
টানে না অবশ্যই,
পা দেয় না ওদিকে,
পা প্রসারিত করে না,
প্রসারিত করে না। এখন ওই ঘরের মধ্যে আমি আলহামদুলিল্লাহ গিয়েছি,
আচ্ছা
আচ্ছা, ওনার দক্ষিণ সাইডে হচ্ছে, পশ্চিম সাইডে তো কিবলা আছে,
জি
ওনার দক্ষিণ সাইডে হচ্ছে একজন আল্লাহর বলির মাজারে পা,
আল্লাহ সুবহানাল্লাহ,
আল্লাহর বলির মাজারে পা হওয়ার কারণে উনি রাতে ঘুমানোর সময় চিন্তা করছেন আমি পাই এদিকে কিভাবে প্রসারিত করবো, বলি শুয়ে আছেন,
আল্লাহ আল্লাহ।
আচ্ছা এখন আরেক সাইডে রয়েছেন আরেকজন আল্লাহর বলি,
আচ্ছা
দুই সাইডে
পশ্চিম গেল দক্ষিণ গেল, মানে আরেকটা মনে করেন
মানে ওই পূর্ব সাইডে আল্লাহর বলি রয়েছেন,
আচ্ছা
তখন শুধু থাকে উত্তর সাইড,
জি জি,
উত্তর সাইডে রয়েছেন ওস্তাদের ঘর,
আল্লাহ
ওস্তাদের ঘর। তো আমাদেরকে কিতাবের মধ্যে আলিমুল মুতাআল্লিম কিতাবটা যদি আমরা অধ্যয়ন করি না, একজন ছাত্র হিসেবে যারা ইলমে দ্বীন হাসিল করতে চান, বা একজন আল্লাহ তাআলার মকবুল বান্দা হওয়ার জন্য তাআলিমুল মুতাআল্লিম একটা কিতাব রয়েছে ছোট,
আচ্ছা আচ্ছা,
মাদ্রাসার মধ্যে 6-7 মধ্যে পড়ায়,
জি
তখন পড়াতো, এখন তো হয়তো নাই, দর্শী নিজামের মধ্যে আলহামদুলিল্লাহ এটা পড়িয়ে থাকেন।
আচ্ছা
তো ইলম শেখার আগে ইলমের আদব শিষ্টাচারটা শেখা
দরকার,
সুবহানাল্লাহ, উস্তাদের চেয়ারকেও আদব করতে হবে, উস্তাদ যেখানে বসেন সেই বসার স্থানকেও আদব করতে হবে। এখন এখনকার যুগে আমরা তো আদবিটা দেখি না, কাউসার ভাই ওস্তাদকে ক্লাসরুমের মধ্যে বন্দি করে তালা মেরে দাবি আদায় করার জন্য আন্দোলন চলছে অনেক জায়গায়,
প্রতিটা ক্ষেত্রে আরো
নাউজুবিল্লাহ ওস্তাদের গায়ে হাত তুলছে। আচ্ছা এটা দিনই দিন ওস্তাদ হোক দুনিয়াবি ওস্তাদ,
প্রতিটা ক্ষেত্রে ওস্তাদ তো যে আমাকে একটা ওয়াট হলো শিক্ষা দিয়েছে।
আচ্ছা ওস্তাদ বাদ দেন উনি বয়সে বড়, তো বয়সে বড় হলে ওনাকে তো সম্মান দেখাতে হবে। তো ওই মহাদ্দিস সাহেবের কথা বলছেন যে উনি একদিকে কিবলা হওয়ার কারণে এবং দুই দিকে দুই আল্লাহর বলির মাজারে পাক হওয়ার কারণে এবং একদিকে ওনার উস্তাদের ঘর হওয়ার কারণে উনি সারা রাত,
জি
এভাবে পাটাকে জড়ায় ধরে এভাবে মাথাটা নিচু, যদি একটু ঘুম আসতো আর কি,
জি
মাথাটা নিচু করে উনি ওভাবে সারা রাত কাটিয়ে দিতেন,
সুবহানাল্লাহ সুবহান,
পড়ালেখা করতেন পড়তেন, আর ঘুম আসলে অতটুকুতে বসে বসে ঝিমুতেন, রাত কেটে যেত,
মানে কোথাও পা প্রসার করতেন না,
সকালে এসে মাদ্রাসার মধ্যে যখন পড়তেন বা ওখানে কিছুটা হয়তো আরামের সুযোগ হলে ঘুমিয়ে নিতেন। তো এটা ওনার উস্তাদের মুখ থেকে শুনেছি যে এটা ট্রাই করার জন্য আমি রাতে গিয়েছি, উস্তাদ বলছেন আমি ট্রাই করার জন্য রাতে গিয়েছি, যে শুনছি ওই বাচ্চাটা নাকি আমার ঘরের দিকে কি পা প্রসারিত করে না, আল্লাহর
প্রমাণ পাওয়ার জন্য সরাসরি গিয়েছে,
যতবার গিয়েছি তাকে ওই অবস্থায় পেয়েছি।
আচ্ছা
কিন্তু আল্লাহ তাআলা দয়া, মানে যেই দিন থেকে মানে উনি ছাত্র জীবন শেষ করেছেন, ছাত্র জীবন তো শেষ হয় না, মনে হয় কামিল একটা
তিনি
শেষ করেছেন। ওই দিনের পর থেকে তিনি একটা মাদ্রাসার প্রভাষক হয়ে গেলেন, এরপর ধাপে ধাপে অধ্যাপক হলেন, মহাদ্দিস হলেন, পরবর্তীতে আস্তে আস্তে রিটায়ার,
উন্নতির উত্তর কোনো শেষ নেই।
উস্তাদের দয়া, কিতাবের প্রতি সম্মান, আল্লাহর ওলিদের প্রতি সম্মান, উস্তাদের ঘরের প্রতি সম্মান করার কারণে আল্লাহ তাআলা ইলমটা দান করেছেন।
সুবহান,
ইলম এটা তো একটা কি বলবো কাউসার ভাই,
মানে মূল কথা
ডিভাইসের মতো আমি বলি। আপনি একটা নতুন কম্পিউটার কিনেছেন,
জি,
তো কম্পিউটার মধ্যে কিছু নাই, কিন্তু আরেকটা আপনি পেন ড্রাইভের মাধ্যমে বলেন বা
হার্ড ডিস্কের মাধ্যমে বলেন,
এখানে যখন ডাটা ট্রান্সফার করেন মুহূর্তের মধ্যে এখানের মধ্যে সবকিছু চলে আসে,
চলে আসে,
আপনি এখানে যাই বলবেন ওটা আপনাকে তা আউটপুট দেখাবে, দিতে থাকবে। তো ইলম এটা তো মদিনায় মুনাব্বারা থেকে
আসছে,
ইলমের শহর, আর আলী রাদিয়াল্লাহু আনহু সেই শহরের দরজা। তো আলী আল্লাহর ওলিকে ইজ্জত করা মানে আলী রাদিয়াল্লাহু আনহু ইজ্জত করা,
সুবহানাল্লাহ,
আর ইলমকে ইজ্জত করা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করা। তো ইনাদেরকে যখন সাহেবে ইলম, যারা যাদের সদকায় আল্লাহ তাআলা ইলম বিতরণ করেন, জ্ঞান বিতরণ করেন, তাদেরকে যখন আপনি ইজ্জত করবেন, আপনি টাকাওয়ালাকে ইজ্জত করলে যদি টাকা আপনার কাছে চলে আসে,
চলে আসে।
ইলমওয়ালা যাদেরকে আল্লাহ তাআলা নিজে ইলম শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা নবী রাসূলকে ইলম শিক্ষা দিয়েছেন, নবী রাসূলের কোনো উস্তাদ নাই,
আল্লাহ,
তো যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনার ইলমকে, ওনার সাহাবীদেরকে, ওনার ওলিদেরকে যদি আমরা মহব্বত করি, তাজিম করি,
সুবহানাল্লাহ,
ইলমটা আসতে মুহূর্তের
মুহূর্তের ব্যাপার,
চেষ্টা তো লাগবে, চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়ায় ইলম চলে আসবে ইনশাআল্লাহ।
আসলে হুজুর আপনি যে পয়েন্টটা তুলে ধরেছেন না, যে অনেক এমন কিছু যা আমরা হাজারো চেষ্টা করে না পাইলেও কিন্তু আদব বা শিষ্টাচারের মাঝে তা অল্পতে পাওয়া যায়,
সেজন্য
এটা হচ্ছে আপনার মূল কথা,
সেজন্য বলা হচ্ছে কোনো ওলি ইলমহীন না, প্রত্যেক ওলি আলিম, প্রত্যেক ওলি
আলিম
আলিম, আর প্রত্যেক তাকওয়াবান আলিম ওলি,
সুবহানাল্লাহ।
এটা একটু বোঝার বিষয়, কারণ আল্লাহ তাআলা কোনো জাহিলকে, কোনো অজ্ঞ লোককে আল্লাহর ওলি বন্ধু বানান না,
বানান না।
যখন আল্লাহ তাআলা কাউকে বিলায়াত দান করেন, আল্লাহ তাআলা নৈকট্য ভাজন বানিয়ে নেন, তখন আল্লাহ তাআলা তাকে ইলম দান করেন,
সুবহানাল্লাহ, সুবহান।
এবং যারা আলিম, প্রকৃত আলিম, ইলম হাসিল করতে করতে ইলমের সাথে সাথে তাকওয়া, খোদাভীরুতা, পরহেজগারিতা যখন তার থাকে, অর্থাৎ ইলম কিতাবের মধ্যে বলেছে,
জি,
যে আমাদের বুজুর্গানের দিন লিখেছেন যে ইলম যখন একটা শিখেন না, একটা জ্ঞান শিখলেন আপনি, তো জ্ঞান আপনার ভিতর প্রবেশ করে, সেটা ভিতরে গিয়ে ডাক দেয়, কি ডাকে, আমাকে আমল করো, আমাকে আমল করো,
তুমি যা যা অর্জন করছো তা
তদ অনুযায়ী তুমি আমল করো,
আমল করো।
যখন সে তার অনুযায়ী আমল না পায় না, তখন সে ওখান থেকে বেরিয়ে যায়, ওই ইলম তার কাছে থাকে না, অর্থাৎ সে তাকে আর উপকার পৌঁছায় না,
পৌঁছায় না।
তাই কিন্তু আল্লাহর ওলিরা তো আলহামদুলিল্লাহ ওলি, আমল করছেন, এবং আলিমরা যখন ইলম শিখেন এবং তদ অনুযায়ী যখন আমল করতে থাকেন, তো আল্লাহ তাআলা তাকে বিলায়াত দান করেন,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাই যারা ইলম শিখেন কিন্তু তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করেন না, ইলম অনুযায়ী আমল করেন না, ওই ইলম তাকে না দুনিয়াতে বাঁচাবে না আখিরাতে বাঁচাবে। তাই আসলে চিন্তা করা দরকার, ইলম অনেক বড় একটা দৌলত, তো ইলম এটা আদবের মাধ্যমে আসে, সবচেয়ে বড় জিনিস আদব, আদবের মাধ্যমে আসে।
হুজুরের সাথে একটা কথা অ্যাড করতে যাচ্ছি, যে ইমাম গাজ্জানি রহমতুল্লাহ একটা ছোট একটি কিতাব আইয়ুহাল বালাদ বিটুকি নসিহাত নামে একটা কিতাব লিখেছেন, এখানের মধ্যে একটা কথা এভাবে বলেছেন, যে জ্ঞান, যে ইলম, মানে আমাকে, অর্থাৎ তুমি করে বলেছেন,
জি,
যে আল্লাহ তাআলার নৈকট্যশালী বান্দা বানাতে পারবে না এবং গুনাহ থেকে বাঁচাতে পারবে না,
আচ্ছা,
সে জ্ঞান, সে ইলম ওই কঠিন মুহূর্তের সময় কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না, এটা একটা বিষয়। কারণ ইলম হচ্ছে অহংকারের জিনিস না, ইলম হচ্ছে আদবওয়ালা জিনিস,
আদব
এবং ইলম আসে আদবের মাধ্যমে। যেহেতু হুজুর উস্তাদের সম্মানের ক্ষেত্রে কথাটা তুলেছে, আমরা তো বর্তমান সময়ে ছাত্ররা তাদের উস্তাদদেরকে যেভাবে সম্মান করা দরকার এভাবে তো করছে না।
হুজুর একটা যেটা বেশি বললেন, আজকে ছাত্রদের যে জায়গার মধ্যে একটা ছাত্র উদাহরণ দিলেন যে কি উস্তাদের এদিকে বা শিক্ষকের গড় এদিকে তারা সেদিকে পা প্রসারিত করছে না,
জি জি জি,
বুজুগের নাকি রামদে তো আরো এরকম অনেক ঘটনা রয়েছে,
প্র্যাকটিক্যালি
বর্তমান যুগের ঘটনা বলে কোনো বুজুগের ঘটনা না,
জি জি,
কিন্তু এরকম অবস্থার মধ্যে আজকে হুজুর যেটা বললেন,
জি,
আমরা সম্মান করবো, এত গড়কে সম্মান করবো, দূরের কথা যে উনি এখানে থাকেন,
জি,
বরঞ্চ আমরা আজকে উস্তাদকে বা শিক্ষককে মারছি,
জি
প্র্যাকটিক্যাল আজকে সমাজের মধ্যে
এটা তো আছে, প্লাস পাশাপাশি বর্তমান সময়ে আমরা আলেম সমাজদেরকে, যেটা আলেমে দিন, তাদেরকে সম্মান করছি না। দেখা যায় আমরা বিভিন্ন ধরনের যে আলেমদের ব্যাপারে খারাপ মন্তব্য করে থাকি, খারাপ কথা বলে থাকি সাধারণ মানুষের ব্যাপারে। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুবারকা শ্রবণ করি। হযরত সাইয়েদনা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান, ছোটদের স্নেহ করে না এবং আমাদের আলেমদের হক সম্পর্কে জানে না, আলেমদের হক সম্পর্কে জানে না অর্থাৎ তাদের সম্মান করে না,
জি,
সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না।
আল্লাহ,
দেখেন এখানে যে শুরুতে বলেছেন যে বড়দের প্রতি সম্মান করা, ছোটদেরকে স্নেহ
করা, জি,
এখানে এই হাদিসে মুবারকার মধ্যে আলেমদের হকের সম্পর্কেও বলা হয়েছে, অর্থাৎ আলেমদেরকে সম্মান করা না। আজকে আমরা যেমন ইচ্ছে তেমন আলেমদের সম্মান সম্পর্কে বলে থাকি, তো সেই জন্য আমাদের
কথাবার্তা আমি যখনই বলি বা কোনো কিছু করার ক্ষেত্রে বা ওটা বসার ক্ষেত্রে আমরা তাদেরকে সম্মান দেখেন। আসলে প্রিয় দর্শক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে আলিমে দিন, এমনকি এটা আমাদের মাসুদ হুজুরও বললো যে ছাত্র তার শিক্ষককে সম্মান করার ব্যাপারে, এটা কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের ছাত্ররা যখন, এবং আমার ঘরের নিজের সন্তানের কথাও আমি বলি, বা আমরা হয়তো বা সম্মান বলতে শুধু এটা না যে আমি যার সামনে রয়েছি তার সামনে তাকে অবস্থায় সম্মান দেখাবো, এটা নয়, বরঞ্চ তার অনুপস্থিতিতে সম্মান তাকা চায়। আজকে আমাদের ছাত্ররা টিচারের সামনে রয়েছে, অনেক সময় অনেক আদব অনেক কিছু, ছাত্র শিক্ষকদের একটু পিছনে গিয়েছে, শিক্ষকের কে ধরে গালিগালাজ বলেন, তার গীবত বলেন, তার দুষ্টুটি বলেন, সব কিছু বলে বেড়ায়। তো আসলে সত্যিকারতে আদব শিষ্টাচার এটা নয়, কিন্তু কীরকম হওয়া উচিত আদব একজন শিক্ষকের প্রতি ছাত্রের, আমাদের একটি উদাহরণ, সামান্য একটি উদাহরণ আমাদের মাসুদ হুজুর আমাদের কিছুক্ষণ আগে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা আরও বিশ্লেষণ জানবো ইনশাআল্লাহ। তার আগে একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করব, যে সেগমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা একজন আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামের তার গুরুত্বপূর্ণ মাদানী ফুল শোনার সৌভাগ্য হয়। তো আসুন আমরা এখন দেখে নিব আমাদের মোবাল্লিগের সেই বয়ানটি। তো সেখান থেকে আপনাদেরকে বলতে হবে কোন রিসালা বা কিতাব থেকে আমাদের মোবাল্লিগ এই বয়ানটা বা মাদানী ফুলটা বলেছে। জি জি জি, আমাদের মাসুদ হুজুর এবং সেলিম ভাই ইনাদের মধ্যেও আমরা ইনাদের থেকেও প্রশ্ন করব যে কোন রিসালা বা কোন কিতাব থেকে তিনি বয়ান করছেন। আসুন দেখে নিই আমাদের এই ভিডিওটি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি সাহাবি হযরত সাইয়েদানা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একদিন লোকদের উপদেশ দিতে গিয়ে বলেন, হে লোকেরা, লোভ তোমাদের জন্য ধ্বংস রয়েছে, কেননা তা কখনো তুমি পূরণ করতে পারবে না, লোভ থেকেই যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম একজন জান্নাতি সাহাবি লোভ সম্পর্কে কি বললেন। তো আমাদের উচিত রয়েছে যেন আমরা নিজেদেরকে লোভ থেকে বিরত রাখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, আসলে এই লোভ থেকে কিন্তু আমাদের বাঁচা উচিত, যেটা কিন্তু অনেক বড় বড় ইবাদত গুজার ব্যক্তিদেরকেও কিন্তু ধ্বংস করে দিয়েছিল, এরকম অসংখ্য ঘটনা রয়েছে। তাই এই লোভ থেকে আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত সবসময় বাঁচার জন্য। এবং মাশাআল্লাহ আমাদের মুবাল্লিগ রয়েছেন আমাদের সেলিম হুজুর এবং আমাদের মাসুদ হুজুর, তা একটু সহজ করে দেওয়ার জন্য আমি কিছু রিসালা অপশন দিয়ে দিচ্ছি যাটার মাধ্যমে তাদের বলার জন্য সহজ হয়ে যায়। যেমন একটি রিসালার নাম হচ্ছে ব্যাং আরোহী বিচ্ছু, তারপর পাখি ও অন্ধসা, এরপর রয়েছে স্বর্ণের ডিম, এরপর রয়েছে চাঁদা সম্পর্কিত প্রশ্ন উত্তর, এবং আরেকটা হচ্ছে উদাসীনতা। তাহলে আপনাদেরকে পাঁচটি অপশন দেওয়া হলো। প্রিয় দর্শক, আপনারা ভালোই মনোযোগ শুনে নিয়ে আমাদের সেলিম হুজুর মাসুদ হুজুর রয়েছেন, চারটি আরো সহজ। আচ্ছা, যার যখন আমাদের সেলিম হুজুর একটি বলেছেন আজকে এনার কথাও কি না রাখতে কি পারি, তো তাহলে ছাদা সম্পর্কিত প্রশ্ন উত্তরের রিসালাটি এখান থেকে ডিলিট করে দিচ্ছি।
ওটা ছাড়া
অন্য আরেকটি না, আমাদের একটু সহজ করে দিলাম। তাহলে চারটির মধ্যে একটা হচ্ছে ব্যাঙ আরোহী বিচ্ছু, আরটি হচ্ছে যে স্বর্ণের ডিম, আরটি হচ্ছে পাখি ও অন্ধসাপ, এবং আরটি হচ্ছে উদাসীনতা। সেলিম হুজুর, আমাদের মাসুদ হুজুর রয়েছেন,
স্বর্ণের ডিম হতে পারে
আপনার। আচ্ছা, আমাদের মাসুদ হুজুর বলছে স্বর্ণের ডিম, মাশাআল্লাহ। আমাদের সেলিম হুজুর কোন রিসালা?
জি, আমারও আমি সম্ভবত আমি ফুল কনফার্ম স্বর্ণের ডিম।
আপনি কনফার্ম আপনি পড়েছেন তাহলে। আচ্ছা মাশাআল্লাহ, আসলে কিন্তু আজকের আমাদের যে রিসালার নামগুলো বলা হয়েছিল, স্বর্ণের ডিম এবং উদাসীনতা, পাখি ও অন্তঃসাপ, তার মধ্যে কিন্তু আরেকটা অপশন কিন্তু কমিয়ে নিয়েছে। তার মধ্যে আমাদের উত্তর কিন্তু দুজন মোবাল্লিগ, একটি রিসালার নাম বলছে স্বর্ণের ডিম, তো এই দুজনের উত্তর কিন্তু আমাদের সঠিক উত্তরের মধ্যে মাশাআল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কিন্তু আজকে বিশেষ দর্শক বসেছে কিন্তু মাসুদ হুজুর এবং সেলিম হুজুর দুজন হোস্টদেরকে নিয়ে। হয়তো আমার আগে থেকেও জানা ছিল যে হয়তো বা ফার্স্ট টাইমে ফার্স্ট স্টেপে কিন্তু তারা সঠিক উত্তর দিয়ে দেবেন, যাক আল্লাহ তালা বরকত দান করুক আমাদের মোবাল্লিগদেরকে। তো প্রিয় দর্শক, যেটার কারণে আমাদের এই সেগমেন্টটি নেওয়া, আমরাও যেন রিসালা পড়ার উৎসাহী হই এবং নিজেও পড়ে অবরকে যেন শেয়ার করি, কেননা এরকম অসংখ্য রিসালা ছোটো ছোটো আলহামদুলিল্লাহ আমাদের জন্য আমির রাসুল সহজ করে দিয়েছে। আমরা হয়তো বা অনেক বড়ো কিতাব দেখলে ভয় পেয়ে যায় যে পড়বো কি পড়বো না, এতগুলো কি পৃষ্ঠা কীভাবে পড়বো, কিন্তু আমাদের জন্য সহজ করে দিয়েছে খুব ছোট্ট রিসালা, ছোট্ট কিতাব স্বর্ণের ডিম। তো এটাও আপনারা নিজেরাও পড়ুন, পাখি অন্তঃসাপ এটাও পড়ুন। www.dawatislami.net ওয়েবসাইট, আমাদের বুকস লাইব্রেরি অপশনে গিয়ে আপনারা অসংখ্য কিতাব পাবেন, নিজেও পড়ুন অপরকেও শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা কিছু কল SMS নেওয়ার অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনে।
আমার নাম মোহাম্মদ হেলাল হোসেন, চট্টগ্রাম রাঙ্গুনি থেকে বলেছি। ইসলামী জীবন অনেক একটা সুন্দর প্রোগ্রাম। এখন দেখা যাচ্ছে যাদেরকে বেশি আদব সম্মান দেখায় তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা বিপক্ষেই নেয়, কারণ দুর্বলতা মনে করে বেশি আদব সম্মান করলে। তো এটার ব্যাপারে একটু মাদানি বল দিলে মেহরবানি হবে।
আসলে এটাই হচ্ছে কিন্তু বর্তমান আমাদের, যে যারা হয়তো বা একটু হুজুর আদব করে বা শিষ্টাচার যাদের মধ্যে আমলিয়ত রয়েছে, তো এখন আমরা মনে করি যে এ মনে হয় আমার প্রতি অনেক, মানে তাকে আমরা কি মনে করি একজন মানুষ, সে কি ভালো নিয়তে আপনারা বলছেন যে এরকম ফজিলত রয়েছে করা দরকার, আমাদের আদব করা দরকার, সে নিজে সে করছে, এখন সে এই আদবের বা সেটা এটা সুযোগ নিয়ে সে আরো খারাপ কিছু করতে চাচ্ছে, আসলে কি বলবেন এই বিষয়ে?
আদব শিষ্টাচার যদি দুনিয়ার কোনো নিয়ামত পাওয়ার জন্য যদি করা হয়, তাহলে এটাই তার জন্য মানে একটা পরিপূর্ণ পাওনা আর কি।
আচ্ছা,
তার দুর্বলতার সুযোগে তার আঘাত, তার প্রতি মানুষ আঘাত করবে, এটাই তার পাওনা, এটা যথোপযুক্ত একটা পাওনা।
জি,
আর যদি আদব শিষ্টাচারটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং এটার ফলটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়ার জন্য যদি করা হয়, আমি আমার ভাইকে আদব সম্মান দেখাচ্ছি দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, সে আমাকে স্নেহ করবে, তার পক্ষ থেকে আমি এই এই অবদান পাবো, এটার জন্য না, বরং আল্লাহ তাআলা একজন বান্দা হিসেবে বড় মানুষকে, অর্থাৎ যারা বয়স হবে তাদের সম্মান প্রদর্শন করতে বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান প্রদর্শন করতে বলেছেন, মুসলমান হিসেবে তার কিছু হক রয়েছে, সেজন্য আমি আদব প্রদর্শন করছি, এবং ইসলাম আমাকে সবসময় বিনয়ী থাকতে বলেছেন, সেজন্য আমি বিনয়ী ভাব তার প্রতি প্রদর্শন করছি।
এটার বদলা কিছু চাইবো না দুনিয়াতে।
দেখা যাবে যে পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে, কিন্তু রব তাআলা আপনার আপনার পক্ষে,
আল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষে,
আল্লাহ
ওসে বাগদাদ আপনার পক্ষে, তো ইনশাআল্লাহ আপনারা কেউ না দুনিয়াতে হারাতে পারবে না আখেরাতে হারাতে পারবে, আপনাকে ড্রস দিতে গিয়ে তারা নিজেরাই পিচ্ছিল খেয়ে পড়ে যাবে, এরকমই হয়। তাই আল্লাহ তাআলার প্রতি আমাদের নজর রাখি, আপনার পুরো সম্পদ আপনার ভাই দখল করে নিল, ঠিক আছে, আপনি মামলা মোকদ্দমায় গেলেন না, ঠিক আছে, বিচার দুনিয়ার কোন কাজের কাছে বিচার দিব, সব জায়গায় তো হয়তো আমি পাত্তা পাবো না, আমার টাকা পয়সা নাই, আমি ওখানে হেরে যাব, বা আমার সময়ও কোথায়, আমি মালিক আল্লাহ তাআলা দরবারে বিচার দিয়ে দেয় বা সবর করি, তো আল্লাহ তাআলা এমন একটা ফয়সালা দিবেন যা দুনিয়াতে আপনার জন্য একটা মানে সফলতা বয়ে আনবে, প্লাস আপনার ভাইয়ের জন্য একটা সুন্দর ইবরত শিক্ষা হয়ে যাবে।
জি,
আখেরাতে আপনার জন্য নাজাত হয়ে
যাবে। হচ্ছে আরেকটা উদাহরণ, এটাও মনে করেন আমি এখন আপনাকে আদব করছি বা সম্মান করছি আপনাকে, করছি মনে করেন, এখন একসময় হঠাৎ আপনি আমাকে কোনো একটা খারাপ ব্যবহার করেন, সেজন্য আমি আপনাকে কি বা সম্মান করা বন্ধ করে দিলাম, এটাই করা উচিত আমাদের?
এটা উচিত নয় আসলে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে আমার শেখ তরিকাত আমিরা আহলে সুন্নাত,
জি,
উনি তো আলহামদুলিল্লাহ আমাদেরকে আদব শিক্ষা দিচ্ছে
আলহামদুলিল্লাহ,
কিন্তু আমার আমিরা সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদর্শটা, যেমন দেখেন, যদি দেখেন ইতিহাসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জীবনের মধ্যে দেখা গেলে পৃথিবীর কত না কষ্ট দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম,
কিন্তু এর বিনিময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন,
সুবহানাল্লাহ,
বরঞ্চ তাদেরকে আরো কি করেছেন, সেবা করেছেন, আদর স্নেহ করেছেন, এভাবে পাওয়া যায়।
সুবহানাল্লাহ।
তা আমার আমির আল সুন্নাত বলেন, দেখেন আমাদের মন মানসিকতা হচ্ছে যে আমাকে গালি দিবে আমি তাকে গালি দিব, যে আমাকে ভালোবাসবে তাকে আমি ভালোবাসবো, কিন্তু আমার শেখ তারিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যে আমাকে ভালোবাসে তার সাথেও ভালো ব্যবহার করবো, যে আমাকে গালি দিবে তার সাথেও ভালো ব্যবহার করবো।
আল্লাহ,
এটা কার আদর্শ? এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। দেখেন যে নম্র ভদ্র, যে শিষ্টাচার যার মধ্যে আদব আছে, সে কখনো এটা চাইবে না যে মানুষ আমাকে ভালো বলুক,
কখনো না।
সে আমাকে গালি দিলেও কোনো সমস্যা নেই, আমি তো তাকে আদব করতেছি তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়, আমি তাকে সম্মান করতেছি, তাকে রেসপেক্ট করতেছি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য।
অবশ্যই
এটা আমাদের নিয়ত যদি এটা থাকে তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা আমাদের দুনিয়াও সুন্দর করবে, পরকালও অবশ্যই সুন্দর করবে। একটা হাদিস মুবারক, আমরা যেহেতু আদব শিষ্টাচারের কথা চলতেছে এখানে, তো আদবওয়ালা যারা হয় তাদের ভাষা নম্র হয়, ভদ্র হয়, তাদের ব্যাপারে একটা হাদিস মুবারক আমরা
আচ্ছা
শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে বলবো না যার উপর জাহান্নামের আগুন হারাম?
আল্লাহ,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তি সম্পর্কে বলবো না যার উপর জাহান্নামের আগুন হারাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে নম্র স্বভাব কোমলভাষী,
সুবহানাল্লাহ,
মানুষকে মার্জনাকারী এবং চাহিদা পূরণকারী, তাহলে যার স্বভাব নরম, তাহলে যে আদববালা তার স্বভাব তো অবশ্যই নরম হবে,
নরম হবে।
যে আদববালা তার ভাষা অবশ্যই কোমল হবে, তার হৃদয় ভদ্র হবে, সে ভদ্র ভাষায় কথা বলবে, আদব দেখাবে। তাহলে দেখেন যাদের এই ধরনের আমলটা যাদের মধ্যে পাওয়া যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ দিচ্ছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে কেন শুধু শুধু আমরা এটাই বলবো যে যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমি তার সাথে তেমন ব্যবহার করবো, এটাও নাই। আসলে দেখেন সব কিছুর মূল কথা হচ্ছে একটা প্রশ্ন উল্টো আমি অ্যাপ্লাই করতেছি, জান্নাতে কারা যাবে?
হ্যাঁ,
জান্নাতের মধ্যে কারা যাবে? দেখেন জান্নাতের মধ্যে তারাই যাবে যারা আদবওয়ালা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কারণ একজন মুসলমানের জন্য ঈমানদারের জন্য সবচেয়ে বড় যেটা আদব সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা। আপনি দুনিয়ার সবাইকে আদব করছেন,
জি,
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আদব করা দরকার, রেসপেক্ট করা দরকার, সম্মান করা দরকার, আপনি সেভাবে করছেন না, কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়েন, যাই কিছু করেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে আপনার ব্যবহারের মাধ্যমে আপনার কর্মের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদব পরিপন্থী কাজ হচ্ছে, আদব খিলাফ দিকে চলে যাচ্ছে, আদবের প্রতি কি হচ্ছে না, বজায় হচ্ছে না, আদব রক্ষা হচ্ছে না, তখন আপনি কি হবেন না, জান্নাতের হকদার?
আসলে শ্রী ভাই একটা প্রশ্ন আসে না এরকম, মাসুদ হয়তো কেয়ার করবেন যে আমরা অনেকে কিন্তু অনেক ইবাদত করে, সে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, হজ করে, যাকাত আদায় করে, তাহাজ্জুদের নামাজও আদায় করে, কিন্তু তার ওই আদব বিষয়টা কিন্তু তার অন্তরের মধ্যে নেয়, তাহলে সেই ব্যক্তি কি আসলে কি সফল কাম হতে পারে? এটা কি বলবেন হুজুর এই বিষয়ে?
ফয়সালা তো আল্লাহর রাসূলের।
আমি একটা পয়েন্ট এটা তুলতে, সেটা হচ্ছে কি যে
তার ব্যবহার খারাপ,
ব্যবহার খারাপ, জি এটাই বলতে চাচ্ছি, তার তার দ্বারা মানুষ কষ্ট পায়, তার কথাবার্তায়, তার হাঁটা চলা, তার ওটা বসায়।
যে তুই প্রতিবেশীর ব্যাপারে হুজুর প্রশ্ন দরবারে আরজ করা হলো, এমন একজন মানুষ রয়েছেন যে কি করেন, আপনি তেমন কোনো আমল নাই কিন্তু মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, তার ব্যাপারে হুজুর প্রশ্নের পক্ষ থেকে জান্নাতের ফয়সালা আসলো। আর যে খুব ইবাদত গুজার, অনেক কিছু করে কিন্তু মানুষের সাথে তার আচার ব্যবহার ভালো না, মানুষকে কথায় কথায় কষ্ট দেয় ইত্যাদি ইত্যাদি, তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা।
আল্লাহ,
কারণ মুসলমানের সংজ্ঞাটা যদি আমরা দেখি না,
জি,
আল মুসলিম, মুসলমান ওই ব্যক্তি মান সালিম আল মুসলিমানা মিন লিসানিহি ওয়ায়াদিহি, তো ওই মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে,
জবান থেকে
মানুষ কি অপর মুসলমান ভাই নিরাপদ থাকে,
নিরাপদ থাকে।
তো এটা হচ্ছে মুসলমানের সংজ্ঞা। তো আমার জবান দ্বারা যদি মানুষ কষ্ট পায়, আমার হাত দ্বারা যদি মানুষ কষ্ট পায়, আমার আচার ব্যবহারে যদি মানুষ কষ্ট পায়, তাহলে আমি কীভাবে মুসলমানের পরিপূর্ণ হক আদায় করলাম? আর এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল মুসলিমু হাইয়্যুন লাইয়্যুন সাহলুন। মুসলমানের মধ্যে তিনটা গুণ অবশ্যই থাকা দরকার, এটা আবশ্যিক। মুসলমান কি হয়? মুসলমান নরম হৃদয়ের অধিকারী হয়,
সুবহানাল্লাহ,
মুসলমান নরম স্বভাবের হয়,
সুবহানাল্লাহ,
আর মুসলমান একদম সহজতর হয়, যেখানে যায় সহজভাবে মিশে যায়,
মানে নিজেকে একটা স্পেশালি কোনো কিছু
রাখে না। মুসলমান নরম স্বভাবের হবে, নরম দিলের হবে, নরম প্রকৃতির হবে।
এখন তো মনে করেন আপনি যেমন ধরেন আমি এখন আপনি মনে করেন এখন আমাকে আদর করছে, সম্মান করছেন, তখন আমি অনেকে আমাকে সেরকম বাবা মা নিয়ে আমাকে সম্মান করছে, কারণ আমি আমি নিজেকে একটা কিছু বড় মনে করি, সবাই আমাকে সম্মান করছে সমাজের মধ্যে, আমি রাস্তায় হেঁটে সবাই আমাকে সালাম দিচ্ছে, আমি অফিসে যাচ্ছি সবাই আমাকে বস বলে ডাকছে বা অনেক সম্মান, তখন একটা অন্তরের মধ্যে নিজে একটা বড় মনে করা
চলে আসে।
এই বিষয়ে আপনি কি বলবেন, আমাদেরকে এরকম তখন আমাদের কেমন মানসিকতা হওয়া উচিত? আমাদের
তখন ইস্তেগফার পড়া দরকার, ইস্তেগফার পড়া দরকার, আস্তাগফিরুল্লাহ পড়া দরকার, এবং তখন পাশে যারা আছেন কোন একজনকে উপস্থিত করে আপনার সম্মান দেখানো দরকার। তখন দেখবেন আপনার অন্তর নিজে নিজে লজ্জিত হয়ে যাবে, অসভাবে আমার অন্তরের মধ্যে এখন অনেক কিছু চলে আসছে যে আমাকে সবাই বস বলছে, আমার জন্য এই করছে সেই করছে। এখন উপস্থিত করে আমি আমার এমপ্লয় একজনকে যে আসছে, স্যার আসতে পারি? জি জি আসতে পারেন, আসেন। আমি দাঁড়িয়ে গেলাম তার সম্মানার্থে, জি বসেন। এর দ্বারা তার অন্তর খুশি হলো আর আমার অন্তর যে মাঝখানে ফুলতেছে, হ্যাঁ, যে গর্বে, তো সেটাও একটু মানে দমে গেল আর কি। তখন এটা তার একটা সুন্দর প্রতিষেধক হয়ে গেল। তো অন্তর যখন ফুলতে থাকে গর্বে, তখন অন্তরকেও একটা কিছু প্রতিষেধক দেওয়া দরকার, কারণ শয়তান ফুলতে ফুলতে আজকে মলাউন হয়ে গেছে,
অভিশপ্ত
হয়ে গেছে। তাকাব্বুর এটা আল্লাহ তাআলার একমাত্র, আল্লাহ তাআলার জন্যে এটা খাটে, এটা আল্লাহ তাআলার জন্যেই অহংকারের চাদরটা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইশারার মধ্যে আমরা যেটা পাই যে এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা শোভনীয় চাদর।
আসলে কেমন
এটা ধরে যদি কেউ টান দেয়,
জি,
তখন তার অবস্থা ভালো হয় না,
ভালো
দুনিয়াবে একটা মেশাল দিলে নাকি। তো আল্লাহ তাআলা না এগুলোর মহতাজ, তো তাকাব্বুর করা ভালো না। তাকাব্বুরের কারণে, হিংসার কারণে শয়তান আজকে এই অবস্থায় পৌঁছে গিয়েছে।
আসলে প্রিয় দর্শক, প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের এরকম অনেকেরই হয়, যখন আমাদের হয়তো আজকে আদব নিয়ে বা শিষ্টাচার নিয়ে আমাদের কথা হচ্ছে, তো আমাদেরকে যখন কেউ বেশি সম্মান করে বা রাস্তাতে হেঁটে আছে বা কেউ এলাকার সর্দার বা অনেকে এমন হয়তো বা আলিমেদি বা হুজুর রয়েছে আমরা, তো যখন আমাদের কেউ বেশি একটু সম্মান করে অনেক কিছু, তখন আমাদের অটোমেটিকলি শয়তান আমাদের অন্তরের মধ্যে, আমি নিজে একটা কিছু এটা আমাদের অন্তরে চলে আসে, শয়তান দুঃখা দেয় আমাদেরকে। তো এই সময় অবশ্য যেটা আমাদের হুজুর বললেন, আমাদের ইস্তিগফার করা উচিত, তওবা করা উচিত, এবং কেমন কিছু অবলম্বন পন্থা করা উচিত আমাদের, যেটার মাধ্যমে আমার অন্তরে যেন এই বিষয়টা, অহংকার বিষয়টা যেন দূর হয়ে যায়। মাশাআল্লাহ, ফেসবুক লাইভও আমাদের দর্শক আমাদের সাথে রয়েছেন, যেমনটা শুভ ভাই আমাদের সাথে রয়েছেন, শরীফুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, আর মাশাআল্লাহ আমাদের দর্শক আমাদেরকে উৎসাহ প্রদান করছেন এবং কমেন্ট করছেন, এমনকি আজকের মাশাআল্লাহ অনুষ্ঠান ভালো লাগছে সে বিষয়ে অনেকে কমেন্ট করছেন, শুক্রিয়া জ্ঞাপন করছি সঙ্গে থাকার জন্য এবং কি আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য। প্রিয় দর্শক, যে বিষয়টা আদব এবং শিষ্টাচার, এটার কিন্তু অনেকগুলো দিক, যেমন আমাদের এক কিছু আগে আমাদের মাদানী ফুল আমরা পেলাম কি যে ছাত্র শিক্ষককে কীভাবে আদব করা দরকার সে বিষয়ে আমরা মাদানী ফুল, এবং কথাবার্তার ক্ষেত্রে যেটা আমাদের সেলিম হুজুরের আমাদের নম্র বিষয়, নম্রতা থাকা উচিত আমাদের অন্তরের মধ্যে। এবং মাস্তুর একটা কথা বললেন সেলিম ভাই, যেটা আমাদের একটা মুসলমান মুমিন তো সেই যে তার অন্তর নম্র হবে, সে সহজ সরল হবে, তার সহজ কথাবার্তা নম্র হবে, এটাই কিন্তু আমাদের যে মুসলমান মুমিনের পরিচয়। সে যখন কোনো কারোর সাথে কথাবার্তা বলছে, তার সুন্দর মিষ্ট বসে তার কথাবার্তা, এটা এমন না যে সেটা সে তার কেউ বড়ো কে হলে অনেক কর্কশ ভাষায় কথাবার্তা বলছে, আর ছোটো কে হলে বা এরকম করে আমাদের একটা ব্যবহার আমরা আলাদা আলাদা বাক করে ফেলেছি। আজকে
ইমানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মুবারাকা নকল করেছেন, যার খোলাসাটা আমি আরজ করছি, মানে মুমিনের পরিচয়, মুমিন কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করছেন, মুমিন এতই নরম স্বভাবের হবে এবং কোমলভাষী হবে,
আচ্ছা,
তার এই নম্রতা দেখে মানুষ তাকে বোকা মনে করবে।
আল্লাহ,
মানে মুমিনের পরিচয় দিচ্ছেন, সে এত নরম স্বভাবের হবে, এত কোমলভাষী হবে, এত সুন্দরভাষী হবে, মানুষ তাকে দেখে বোকা মনে করবে। বর্তমান সময়টা হচ্ছে এরকম, যারা এই ধরনের আদব করতেছে দুনিয়ার মানুষ মনে করছে সে বোকা।
মানে উদাহরণ যদি দিই, আজকে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা পাই, কেউ মনে করেন তাকে সে বিভিন্নভাবে ক্ষতি করছে, তারপরে সে আল্লাহর উপর ভরসা করে সে চুপ রয়েছে বা তাকে কোনো কিছু খারাপ কিছু বলছে না, অনেকে বলে যে বোকা হয়ে গিয়েছে মনে
হয়। এটা তো কসম, সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমার আমির আল সুন্নাত যে দয়াটুকু মুসলমান জাতিকে করেছে, আশেকের রসুলদেরকে করেছে, আজকে দেখেন আলহামদুলিল্লাহ আপনিও সুন্নতের রঙে রঙিন, আমার হুজুরও সুন্নতের রঙে, আমিও আলহামদুলিল্লাহ। এটা অহংকারের বিষয় না, এটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য বলছি, এটা আল্লাহ তাআলা দয়া করেছেন মাদানী মহলের দাওয়াত বরকতে। তো অনেক সময় দেখা যায় আমরা যখন এই ধরনের কোনো এই ধরনের পরিবেশ চলার জন্য সুন্নতের উপর আমল করার জন্য চেষ্টা করি বা নিজেকে কন্ট্রোল করার জন্য বা আদব বজায় রাখার জন্য চেষ্টা করি, তখন অনেক সময় এই ধরনের একটা শব্দ শোনা যায়, সে দুদিন আগে এমন ছিল, আজকে সুফি সাহ, এই ধরনের কিছু শব্দ ব্যবহার করা হয়। দেখুন যে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি, সবচেয়ে বড় সুফি ছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় সুফি আদবওয়ালা, কোমলভাষী, নম্রভাষী ভদ্রতা কে ছিল? কিন্তু এই আদর্শ হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই আদর্শ আমরা মুসলমানদের দিলের মধ্যে থাকা দরকার ছিল, আলহামদুলিল্লাহ সেটা আমরা যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় দাওয়াত শ্রেণীর বদলে সেটা আমরা পেয়েছি
আলহামদুলিল্লাহ।
তো আমি যে আমল করছি সেটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া,
কিন্তু
আমার স্বভাব তো সেটা হওয়া দরকার ছিল। দেখেন এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা বলেছেন, মুমিনের পরিচয় দিয়েছেন, মুমিন সে খুব নরম স্বভাবের হবে,
কোমল
এবং কোমলভাষী হবে। এখন বলেন আমি কি নরম স্বভাবের? কেউ যদি আমার সাথে একটু ভালো আচরণ করে বা আদব করে, আমি তাকে সুযোগ মনে করছি, দুর্বলতা মনে করছি। তো প্রকৃতপক্ষে কেউ যদি কাউকে আদব করে, সম্মান করে বা সুন্দর আদব করার ফজিলত সম্পর্কে জানার কারণে, শিষ্টাচার করলে এর ফজিলত কি এটা জানার কারণে যখন একজন মানুষকে সম্মান করবে, তো তার উচিত যে তাকে মানে সে দুর্বল, সে শক্তিশালী নয় এটা মনে যেন না করে।
এটা কিন্তু আরো বেশি আমাদের
রয়েছে, আমি তাকে আদব করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, হ্যাঁ সে যেটাই হোক কিন্তু সে আমার বয়সে বড়, যেটা আমার হুজুর বলেছেন, আচ্ছা উস্তাদ তো আর কি, সে কিছুই না কিন্তু সে একদিনের জন্য তো সে আমাদের আমার বয়সে
বড়।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বড়দেরকে সম্মান করার জন্য, বড়দেরকে সম্মান রেসপেক্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই করব। যে একজন দর্শক কল করেছেন যে যে সম্মান করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে, তখন আমরা কি করব?
মানে দুর্বলতার সুযোগ নেই।
জি, তো আমাদের উচিত হচ্ছে তাকে সম্মান বাড়িয়ে দেওয়া, যত বেশি পারে আরো বাড়ি, যত সে আমাকে খারাপ বলুক, যতই আমার বিরোধিতা করুক না কেন, আমি তার থেকে আরো বেশি সম্মান বাড়িয়ে দিই। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইত এর বদলতে সে যে আজকে আমাকে ঘৃণা করছে, আজকে আমাকে সে দুর্বল মনে করছে, আজকে সে আমাকে বোকা বলছে, আজকে আমাকে আমার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলছে, কালকে দেখবেন ইনশাআল্লাহ সে নিজেও বলবে না আসলে সে আদবওয়ালা, আসলে তার মধ্যে শিষ্টাচার আছে, আসলে সে তার মধ্যে ভদ্রতা আছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই শিক্ষাটাই দাওয়াত দিচ্ছে আমাদেরকে।
না, একসময় দেখবেন না হুজুর, যেটা বলছেন না, মনে করেন হুজুর আমি কাউকে সম্মান করছি, মনে করেন সে এখন আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে, তারপর আমি তার সাথে সম্মান করছি, করতে যাচ্ছি, করে যাচ্ছি, তার একসময় সে বুঝবে যে না, এই ব্যক্তির সত্যিকার অর্থে কি সে আদবওয়ালা ব্যক্তি, সে শিষ্টাচারওয়ালা ব্যক্তি, একদিনে দেশে বুঝবে। এখন যদি আমরা সে আমি তাকে সম্মান করছি, সে যখন আমার একটু খারাপ কিছু বলেছে, তখন আমি আবার কি তার সাথে খারাপ হয়ে গেলাম, তখন এটা কিন্তু সত্যিকারে তা আদবকারী নয় বা শিষ্টাচারকে বলা হয় না। তো প্রিয় দর্শক, যখনই আলোচনা হচ্ছে শিষ্টাচার বা আদব সম্পর্কিত, তখন কিন্তু হুজুর মা বাবা কীভাবে আদব করা উচিত সেটা যদি আলোচনা না হয় হয়তো বা কেমন জানি লাগে। তো এই বিষয়ে যদি কিছু মাদানি
অপূর্ণতা থেকে যায়,
অপূর্ণতা থেকে যায়। জি জি,
মা বাবা যাদের মধ্যে আমরা দুনিয়াতে এসেছি তাদেরকে তো অবশ্যই সম্মান করা দরকার,
অবশ্যই।
তাই এরাই হচ্ছে আমাদের জন্য জান্নাত, অর্থাৎ এদেরকে খিদমত করা মধ্যে আমরা জান্নাত অর্জন করতে পারি, বা এরাই আমাদের জন্য জাহান্নাম, অর্থাৎ এদের সাথে বিয়াদব করে এদের হক আদায় না করে করার মাধ্যমে আমরা জাহান্নামের
কথাবার্তার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আমাদের কীরকম মানে হওয়া উচিত?
তো যেখানে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা নিজের হকের সাথে, নিজের ইবাদতের সাথে মা বাবার হককে আল্লাহ তাআলা একসাথে বর্ণনা করেছেন।
আচ্ছা, সুবহানাল্লাহ।
যেমন আমার শরীর মজুর আছেন, ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো ইবাদত না করার জন্য আল্লাহ তাআলা হুকুম করছেন। এরপর বলা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে মা বাবার প্রতি সুন্দর আচরণ, দয়া প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা বলছেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ তাআলা বলছেন।
দেখেন
আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে
জি
যার হকের কথা আল্লাহ তাআলা বলেছেন সেটা হচ্ছে মা বাবার
কথা, তাহলে বুঝা যায় কতটুকু গুরুত্ব।
এরপরে আল্লাহ তাআলা বলছেন যখন তারা মানে বয়োবৃদ্ধ হয়ে যখন তোমাদের কাছে পৌঁছবে
জি,
তখন তাদের সাথে যেন খারাপ আচরণ করা না হয়। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ শব্দ বলো না। উফ, উফের মুফাসসির ইকরামগণ অনেক ব্যাখ্যা করেছে, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে তোমরা ধমক দিও না। তো তাদের ওয়াকুল লাহুমা কাউলান করিমা, তাদের সাথে নরম কথাবার্তা বলো, নরম স্বভাবের কথাবার্তা বলো, কিছু তর্জমার সারাংশ আরজ করলাম যে মা বাবার সাথে উফ শব্দ বলা যাবে না, তাদেরকে ধমক দেয়া তিরস্কার করা যাবে না, তাদের সাথে কৌলে করিম অর্থাৎ খুব নম্র কথাবার্তা তাদের সাথে বলতে হবে, তাদের মনের মধ্যে যেন আঘাত না আসে।
আমি যখনই কোনো কথাবার্তা বলছি তখন আমার কথার মানে সুরটাও নম্র
হতে হবে। আমার বাচ্চার জন্য আমি কেমন প্রথমে চিন্তা করি, আমার বাচ্চা হয়তো বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, একটু খারাপ লাগে, তারপরও বাচ্চাকে তো মারি না, একটু চেঁচামেচি করে হলো মা বাবা তাকে পরিষ্কার করে নেয়, ঠিক না?
যেহেতু
মা বাবা যদি বৃদ্ধ হয়ে যদি এরকম কোনো কিছু করে ফেলে তো তাদের সম্মান করতে হবে
অবশ্যই।
মানে এটা তারা যেন একটা কাউসার হয়, মা বাবা বৃদ্ধ হলো তাদের তারা বাকরুদ্ধ হয়ে গেছে, কিছু বলতে পারছে না, কিন্তু তাদের সেন্সটা থাকে, কিন্তু তারা চেয়ে থাকে আমার কোন সন্তান আমার দিকে কীভাবে তাকাচ্ছে, আমার এই ব্যবহারটাকে সে কীভাবে নিচ্ছে। হ্যাঁ, সেই হিসেবে তাদের অন্তর হয়তো দোয়া করে না হয় বদদোয়া করে, ঠিক আছে? তো সেই হিসেবে মা বাবার সাথে খুব নম্র আচরণ করা দরকার। যখন মা বাবা ঘরে থাকবে, আমি যখন ঘরে থাকবো, আমার কোনো আচার আচরণ, আমার কথাবার্তায়, আমার চলাফেরায় মা বাবা যেন মনের মধ্যে কষ্ট না নেন এবং উফ শব্দ যেন না বলেন।
তো তাদের কিন্তু আসে না হুজুর প্র্যাকটিক্যালি, আপনি যেটা বলছেন
মা বাবা কষ্ট দিলে উফ শব্দ না বলা, মা বাবা উফ বলবে তো পরের কথা, মা বাবার প্রতি উফ শব্দ যেন না বলা হয়।
তার মানে এই উফ শব্দটা কিন্তু একটু ভাবে যদি আমরা উদাহরণ হিসেবে যদি বলি, মা বাবা কোনো কিছু বলেছে বা কোনো কিছু করতে বলে তখন মানে আমি ওইটার মানে আমার না শব্দটা যেন না আসে, আমার বা এটার প্রতি বিরক্তি যেন আমার না আসে। উফ শব্দটা তখন যখন আমার কোনো কিছুতে বিরক্তি হয়ে যায়,
মনে করেন আপনার মা বাবা আপনার সামনে সমস্ত সম্পদ আপনার ভাইকে দিয়ে দিল, সম্পদ তো কার? মা বাবার।
মা বাবা
মা বাবার আপনার ভাইকে দিয়ে দিয়েছে হচ্ছে অনেকে, আচ্ছা বুঝে দিক না বুঝে দিক, শরীয়ত এটার অনুমতি দেয় নাই তাদেরকে, এতটুকু বলেছে যে যার যতটুকু দরকার ততটুকু দাও, কিন্তু মা বাবা হক রাখে দেয়ার চাইলে, কিন্তু এটার ফয়সালা বিচার কে আমাদের দিন হবে।
একটা কথা সত্যি করতে মানে মনে পড়েছে, আপনি বলছেন যে হুজুর মা বাবা যে যদি আর আমার জায়গায় পরিমাণ বা নাও দেয় তারপরে লাভবাই, এমনও দেখেছি যে হুজুর বর্তমানে মা বাবার জানাজা খবর দিচ্ছে না,
জি
তার আগে যেন নিজের মা বাবার যে পরিবারের যে জায়গা আছে যেগুলো সম্পত্তি বন্টন না করার আগে খবর দিচ্ছে না।
দেখেন এখন এখন এক্ষেত্রে মা বাবাকে অনেক সন্তানরা এভাবে বকাঝকা করে যে আমার উপর জুলুম করেছে, আমি সন্তান আমি কোথায় থাকবো? আরে মা বাবা তোমাকে দুনিয়ার মধ্যে যে এনেছেন দুনিয়াতে দুনিয়া দেখিয়েছেন এটাই তাদের জন্য যথেষ্ট, তোমাকে এতটুকু বানিয়েছে, তুমি একটু নিজের আবাসস্থল বানিয়ে নাও, টেনশন আল্লাহ তাআলা দুনিয়া অনেক বড়, মা বাবার এই কাজের উপর তুমি সন্তুষ্ট থাকো, আল্লাহ তাআলা তোমার উপর দয়া করবেন। তাহলে মা বাবার উপরও কিছু হক রয়েছে সন্তানের,
জি জি,
এবং সন্তানের প্রতিও কিছু হক রয়েছে মা বাবার,
জি,
সেই হিসেবে প্রত্যেকের প্রত্যেকের হক যদি আদায় করি সেখানে আর কোনো টেনশন নেই। তাই মা বাবার মধ্যে সবসময় সদয় থাকতে হবে, ইনশাল্লাহ আমার সেরি মুজুর তো ইনশাল্লাহ কিছু এখানে আলোচনা যোগ করবেন,
জি,
যে মায়ের কদমে পাকের মধ্যে চুমু দেওয়াকে জান্নাতের চৌকাঠে চুমু দেওয়া বলা হয়, বাবাকে জান্নাতের দরজা বলা হয়েছে,
আল্লাহ
বাবাকে জান্নাতের দরজা বলা হয়েছে। তাই সবচেয়ে বেশি খিদমত করতে হবে মায়ের, সবচেয়ে বেশি তাজিম সম্মান করতে হবে বাবার।
বাবার
আমার আমার জন্য আমি এটা আবশ্যক করে নেই, আল্লাহ আল্লাহ রসুলের পরে দুনিয়াতে আমার জন্য সব কিছু মা বাবা,
সুবহানাল্লাহ,
মা বাবাই আমার সব কিছু, শরীয়ত যতটুকু আমাকে অনুমতি দেয় ততটুকু মেনে চলে আমি মা বাবাকে খিদমত করি, মা বাবাকে রাজি করার চেষ্টা করি। এমন না যে মা বাবাকে নিয়ে
জি
নাজাইজ কোনো কথা বলেছে সেই নাজাইজ কাজে আমি যোগ দিব,
ওটা তো কখনোই নয়। আসলে প্রিয় দর্শক, মা বাবার আদব বা মা বাবাকে সম্মান করা, মা বাবাকে আদব করা, শিষ্টাচারের যখন আলোচনা হচ্ছে মা বাবা আলোচনা না করলেই নয়, তো এই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই কেয়ার রাখা উচিত। যে আসলে এটা বলতেও আফসোস লাগে আজকে আমরা মা বাবাকে সম্মান করার ক্ষেত্রে যেটা বললে কোরআনে পাকের মধ্যে উফ শব্দটাও না বলতে বলেছে, আর আজকে আমরা মা বাবার সাথে নিজে গড়ে বা যারা রয়েছে যারা আজকে আমরা দেখতে পাচ্ছি, আমি নিজে নিজের অন্তরকে প্রশ্ন করি কীভাবে আজকে আমরা মা বাবার সামনে যখন যাই কীভাবে কথাবার্তা বলি, কীভাবে আমার চোখের অবস্থা থাকে, কীভাবে আমাদের জবানের আমার কথা বের হয় একটু চিন্তা করি এবং নিজেকে কিছু পরিবর্তন আনি। কেননা হয়তো আমি অনেক ইবাদত করছি অনেক কিছু করে যাচ্ছি কিন্তু মা বাবা আমার আদবের ক্ষেত্রে বা আবার কথাবার্তা দ্বারা মা বাবা নারাজ, তাহলে হয়তো বা আল্লাহ তার রসুলের নারাজ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবাকে সম্মান করার, মা বাবার আদব করার এক্ষেত্রে খুব বেশি খেয়াল রাখার আমাদেরকে সে তৌফিক দান করে। যেটা মাসুদ বললেন, আল্লাহ পাকের পর আমাদের মা বাবারে কি অবশ্যই যেটা খুব বেশি আমাদের খেয়াল রাখা হচ্ছে আদব করার, সেটা আল্লাহ তাআলা আমাদের আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ তাআলা আমাদের উপর আমল করার তৌফিক দান করুক। শেষ পর্যায়ের দিকে আমরা সেলিম ভাই সে বিষয়ে আমাদের কিছুক্ষণ আগেও বলেছিলেন যে আসলে হুজুর অনেক কিছু পরিবর্তন আদবের, বা অনেক অনেক ছেলেকে আমরা আগে দেখতাম সে অনেক খারাপ ছিল, সে মানে কথাবার্তার দিকে বা তার এলাকার মধ্যে চলাফেরার ক্ষেত্রে সে অনেক তার কথাবার্তা আচার আচরণ সব কিছু মানে অনেক খারাপ ছিল, মানুষ দিকে আরে মানে কি তাকে খারাপ বলতো, কিন্তু একসময় তার সে একজন কোনো একটা সুন্দর পরিবেশের সাথে সে সম্পৃক্ত হওয়ার পরে তার পুরো কথাবার্তা চলাফেরা সব কিছু পরিবর্তন হয়ে যায়। তো পরিবেশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আদব শিষ্টাচারের দিকে।
জি জি জি,
এই বিষয়ে যদি শেষ পর্যায়ে কিছু মাদানি ফুল দিতে।
আসলে আমি ওই বিষয়টাই তুলে ধরার জন্য চেয়েছিলাম, কারণ দেখেন প্রত্যেকটা জিনিসের জন্য একটা পরিবেশ লাগে। যেমন যারা নেককার নেকির কাজ করে তারা নেকির পরিবেশ পায়, যারা গুনাহের কাজ করে আল্লাহ তাআলা তারা গুনাহের পরিবেশ পায়, কারণ যে যে পরিবেশ পায় সেই পরিবেশের সাথে সংস্পর্শ পেয়ে উদ্বুদ্ধ হয়ে সেই কাজটা করে।
জি,
তো সেই জন্য আলহামদুলিল্লাহ আমি তো হয়তো আমার আলোচনার মাধ্যমে ইসলাম ভাইয়েরা বুঝেছে, যারা দর্শক যারা দেখছেন, যে একটা পরিবেশ দরকার। আদব আমরা কোথায় শিখবো, বিশেষ করে মা বাবা, যে মা বাবাকে সম্মান করার জন্য কতটুকু করা দরকার, যেভাবে করা দরকার, ওই বিষয়ে আলহামদুলিল্লাহ আমার শেখ তারিকাত আমির আহলে সুন্নাত যে আমাদেরকে বিভিন্ন রিসালার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যেমন মা বাবার সামনে উঁচু আওয়াজ যেন কথা বলানো হয়, এক যখন মা বাবাকে আসতে দেখবেও মানে মা বাবা আসছে তখন আমরা তাদের সম্মানার্থে দাঁড়িয়ে যাবো,
দাঁড়িয়েছে,
এবং যখন মা বাবার সাথে কথা বলবো যেন আমরা তাদের চোখে চোখ রেখে যেন কথা না বলি,
অর্থাৎ তাদের মধ্যে রয়েছে
একদম আদব সহকারে মানে নিজের চোখকে মার কদম বা দিকে নিচের দিকে দেখে যেন আমরা কী করি ওনাদের সাথে কথা বলি। এবং আরও কিছু আদব আছে সাথে সাথে, যে যে কোনো একটা কিছু করতে বললে, কিছু এনে দিতে বললে, যেমন অনেক সময় দেখা যায় মার কিছু ছোট মা বাবার কিছু ছোট ছোট বিষয়ে পছন্দ থাকে।
জি,
তো অনেক সময় ছেলের টাকা খরচ হবে বা এটা হয়ে যাবে, আমার ছেলের টাকা খরচ হয়ে যাবে এই কারণে মা বাবা বলে না, কিন্তু ছেলের উচিত সেটা আদব করে আদব বজায় করে ওই ছোট করে বিষয়গুলি মা বাবার জন্য নিয়ে আসা। দ্বিতীয় আরেকটা কথা বলবো, যে যেটা হুজুর তুলে ধরেছেন, এখন আমরা তো হয়তো আজকে শুনলাম মা বাবার আদব করতে হবে, মা বাবার ক্ষেত্রে উফ শব্দ বলা যাবে না। এখন যদি মা বাবা আমাকে বলে যে বাবা আগে তো একটা পরিবেশে ছিলাম, আলহামদুলিল্লাহ মাদানী মহল পেয়ে এই পরিবেশ পেয়ে তখন এখানে পরিবেশে আসার কারণে জানতে পারলাম এক মুষ্টির দাড়ি রাখা সুন্নত মুবারক, এবং এক মুষ্টির দাড়ি এক মুষ্টির চাইতে কম রাখা, কেটে ফেলা এবং শেভ করে ফেলা এটা হারাম।
জি জি,
ঠিক আছে না, যেটা জায়েজ নাই এটা কবিরা গুনাহ। তখন মাদানী মহল পেলো, সে দাড়ি রাখলো, এখন মা বললেন যে বাবা তোমার বাবা দাড়ি রাখে নাই, বড় ভাই দাড়ি রাখে নাই, অমুক মুরব্বী দাঁড়িয়ে রাখে নেই, এ দাঁড়িয়ে রাখে নেই, তুমি ছোট ছেলে এখন কেন দাঁড়িয়ে রেখে দিচ্ছ, এখন আমি সেটা শুনতে পারবো কিনা, এই কথাটা মানতে পারবো কিনা। দেখেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম আমাদেরকে যা কিছু শিক্ষা দেয় সহজপন্থায় আসানিভাবে সহজভাবে শিক্ষা দেয় যদি আমরা মেনে নিই। দেখেন ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম, শান্তির ধর্ম, যদি আমরা সহজভাবে সেটা হাসি খুশিভাবে মেনে নিই, আর যদি না মানে তার অবশ্যই কঠিন। তাহলে দেখেন যে দাড়ি মুবারক আমি রেখেছি মাদানী পরিবেশ পাওয়ার কারণে, এই মহল পাওয়ার কারণে, এখন আমার মা সেটা পছন্দ হচ্ছে না, কারণ আমার মা তো সেটা জানে না, হয়তো সে শিক্ষাটা পাই নেই, বা দাড়ি রাখা যে সুন্নত মুবারকা এবং এটা এক মুষ্টির চাইতে কম রাখা বা ছোট করা এটা যে হারাম নিষেধ সেটাও জানে না। তো যার কারণে আমার মা বলছে বাবা দাড়ি শেভ করে ফেলে ফেলে দাও, এখন আমি কি সেটা করা করতে পারবো কিনা, না সেটা করতে পারবো, কারণ দেখেন দুনিয়ার মধ্যে আমি সবাইকে সম্মান করব, কখন করব, দেখেন আমি সম্মান এই কাজটা করব, প্রথম আমার চিন্তা করতে হবে যে এই কাজের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট কি,
সন্তুষ্ট কি,
প্রথম আমার মাইন্ড আনতে হবে সেটা, এরপর চিন্তা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট কিনা। যদি দেখা যাচ্ছে আমি এই কাজটা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট, তাহলে অবশ্যই আমি সেই কাজটা করব। যদি মা যদি বলে যে বাবা তুমি দাড়ি ফেলে দাও, তাহলে এই দাড়ি ফেলে দেওয়ার কারণে আল্লাহ তাআলাও নারাজ হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হবে। কেন? কারণ এটা হচ্ছে কবিরা গুনাহ। কিন্তু মা বাবা যদি আমাদেরকে যে শরীয়ত বিরোধী কাজ করার জন্য বলা হয়, হুকুম দেওয়া হয়, তখন ওই হুকুমটা আমাদের জন্য মান্য করা কি নয়, জরুরি নয়। তবে হ্যাঁ, ওই হুকুমটা মা আমাকে কেন খারাপ কাজ করার জন্য বললো, এটার কারণে আমি মার সাথে খারাপ আচরণ করতে পারবো
না?
বাবা কেন আমাকে এই কাজটা করতে বললো, মানে গুনাহের কাজ যেটা হয়তো আমরা সচরাচর দেখা যায়, তো এটা না মানার জন্য বা বাবার সাথে আমি খারাপ আচরণ করতে পারবো না। কিন্তু বাবার সাথে মার সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে সম্মান করতে হবে, তাদের ভরণ পোষণ দিতে হবে, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে, কিন্তু যে খারাপ কাজ করার জন্য সে আমাকে বলেছে সেই খারাপ কাজও করা যাবে না। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি তুলে ধরতে যাচ্ছি, দেখেন যেহেতু মা বাবার কথা আসছে, আমাদের বর্তমান সময়ে দেখা যায় এই বা ছেলে নেকির কাজ করতেছে, মা বাবা নিষেধ করলো, এখন হয়তো বা যখন ছেলে না শুনে কিন্তু খারাপ আচরণ করতেছে না, মানে ওই মা বাবার কথাটা শুনতেছে না, তখন আত্মীয় স্বজনকে বড় বলে বেড়ায় আমার ছেলে আমার কথা শুনে না, আমার সাথে বিয়ে দেবী করতেছে, নয়, এটা কিন্তু
আল্লাহ তাআলা হিফাজত করবে।
আমি বিশেষ করে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সকল মা বাবাদের কাছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি কোনো একটা শরীয়ত বিরোধী কাজ করার জন্য, ইসলাম বিরোধী কাজ করার জন্য আপনার ছেলে মেয়েকে হুকুম দেন, আপনার ছেলে মেয়ে যদি সেটা না মানে তাহলে সে গুণাগার হবে না, বরঞ্চ গুণাগার আপনি হবেন। কারণ আপনি ইসলাম বিরোধী কাজ করার জন্য তাকে বলছেন, আপনি তাকে সুন্নত বিরোধী কাজ করার জন্য বলছেন, আর ওই কাজটা করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, এবং ওই কাজটা করলে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যাবে। আর ইসলামের মধ্যে ইসলাম আমাদেরকে একটা হুকুম দেয় নাই যে আল্লাহ তাআলাকে নারাজ করে এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্টি করে দুনিয়ার কোনো মানুষকে রাজি করা,
কখনো
এটা হচ্ছে আমরা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আল্লাহ তাআলাকে নারাজ করে এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্টি করে, সেটা মা হোক সেটা যেই হোক, কাউকে সন্তুষ্ট করা যাবে না। আমরা দুনিয়ার মানুষকে সন্তুষ্টি করব, এর পূর্বে আমাদের চিন্তা করতে হবে যে এই কথাটা মানার দ্বারা, এই কাজটা করার দ্বারা
আল্লাহ তাআলা
সন্তুষ্ট কিনা এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট কিনা। যদি আমরা এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আজ্জা বাজার আমাদের দুনিয়ায় মদিনা মদিনা হবে, পরকালে সেটা সুন্দর হবে, কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ওটা না মানলে আমার যেন রাগ চলে না আসে, আমি যেন আমার মার সাথে খারাপ না, এটা কখনো করা যাবে না, বরঞ্চ আমি আদব আরো বাড়িয়ে দিই, রেসপেক্ট আরো বাড়িয়ে দিই, মা বাবার খেদমত আরো বাড়িয়ে দিই, দেখবেন ইনশাআল্লাহ আজ্জা মাজাল আস্তে আস্তে দেখতে দিতে তখন মা বলবে না, দেখুন যেটা হুজুর বলেছেন যে মায়ের কদমে চুমু দেওয়া জান্নাতের চৌকাঠে
চুমু দেওয়ার সমান,
এটা আদব।
আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী মহল আমাদেরকে এই আদব করার ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা দেয়, এবং কি আমির আলোচনা দাওয়াত কাতুমুল্লাহ আলিয়া যে আমাদেরকে মাদানী চ্যানেল উপহার দিয়েছে, দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ উপহার দিয়েছে, এবং এর সঙ্গ লাভের মাধ্যমে কিন্তু নিজেকে আদব বা নিজেকে শিষ্টাচারকারী হিসেবে বানানোর একটা সৌভাগ্য যে মাদানী চ্যানেল দেখা, মাদানী কাফালায় সফর করা, ইসলামী ভাইয়ের সাপ্তাহিক সুনতুরে জিতেমায় শরিক হওয়া, এভাবে নিজের বিভিন্ন নেকির কাজে শরিক হওয়া, এর দ্বারা কিন্তু নিজেকে শিষ্টাচার বানানোর একটা বড় সুযোগ। তো আসুন আমরা হাত ছাড়া না করি এই মাদানী পরিবেশ, এই সুন্দর নেকির পরিবেশ নিজেও সম্পৃক্ত হয়, সম্পৃক্ত হওয়া বলতে নিজেও মাদানী চ্যানেল দেখি, অপরকেও দেখার দাওয়াত দিই, নিজেও মাদানী কাফালে সফর করি, অপরকেও সফর করাই, ইনশাআল্লাহ দেখবেন আমাদের মধ্যে অটোমেটিকলি যে আমরা হয়তো অনেক সময় মুবাল্লিগ দাওয়াত ইসলামের ইনাদেরকে দেখো আমরা অনেক সময় অবাক হয়েছি তাদের কথাবার্তা কেমন সুন্দর বা তারা কী এত কৌশল সুন্দরভাবে তারা নেকির দাওয়াত দেয়, অনেক অনেক সময় আমরাও অবাক হই। তো আসলে অবাক হওয়ার নয়, যখন আপনি নিজেও ওই পরিবেশে চলে আসবেন তখন আপনার দেখবেন অটোমেটিকলি আপনার নিজেরও এরকম মন মানসিকতা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আজকে সুরস্থিরকে শেষ পর্যন্ত যা কিছু শুনলাম এবং নিজেও আমল করব, তার পাশাপাশি অপরকেও পৌঁছে দিয়ে নেকি হাসিল করব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন।